জয় নিতাই, আমরা আজ এই মাসিক পারায়ণ উপলক্ষে এই শ্রীমৎ ভাগবত সংহিতা আমরা শ্রবণ করতে চলেছি। অদ্য দিবস থেকে আমরা নিত্য প্রতি 12টি অধ্যায় শ্রবণ করব, যা বিস্তারিত বলে মানে বলা সম্ভব নয়। আমরা মূলের মধ্যে যেখানে যেখানে সংশয় থাকবে সেখানে আমাদের আচার্য পাদগণের টিকার সাহায্যে সেটাকে আমরা মানে সংশোধন করে নেব বা মনের যে সংশয় সেটাকে দূরীকরণ করব। তা গতদিন আমরা গিরীন্দ্র বিহারীর কৃপায় পদ্মপুরাণোক্ত মাহাত্ম্য শ্রবণ করেছি। আজ আমরা এই মাসিক পারায়ণ অনুযায়ী নিত্য প্রতি অদ্য দিন থেকে দ্বাদশটি অধ্যায় নিত্য প্রতি শ্রবণ করব বা আস্বাদন করব। আজ আমরা পরীক্ষিতের জন্ম পর্যন্ত মানে শ্রবণ করব। অতি সুন্দর সুন্দর প্রসঙ্গ এবং আমাদের অহৌভাগ্য যে পণ্ডিতজি মহারাজ আমাদের সম্মুখে আমাদের আগ্রহ বর্ধনের জন্য উনি এসেছেন। উনি আসা মানে তো আমাদের এটা সৌভাগ্যই। তা যদি কোনো ভুল ত্রুটি ইত্যাদি হয় তাহলে উনি আমাদের সংশোধন করেও দেবেন। যা হোক, আমরা এই শ্রীমৎ ভাগবত সংহিতায় সর্বমোট 335টি অধ্যায়, দ্বাদশটি স্কন্ধ এবং 18,000 শ্লোকে পরিপূর্ণ। প্রত্যেক শ্লোকই একেবারে মন্ত্রের মতন এবং প্রত্যেক শ্লোকই একেবারে সাক্ষাৎ ভগবানের বাংময়ী মূর্তি বলা হয়েছে। তা আমরা প্রথমের যে দুটি শ্লোক, বাস্তবিক এই শ্লোক দুটি যদি কেউ যথাযথ রূপে বুঝতে পারেন তাহলে সে সমস্ত ভাগবতটাই বুঝে যাবেন। কিন্তু দুটি শ্লোকই হচ্ছে ভীষণ কঠিন। টিকাকারগণ 108 প্রকারের ভাবে তারা টিকার মধ্যে নিজেদের ভাব ব্যক্ত করেছেন, কিন্তু আমরা মূলের মধ্যেই শ্রবণ করব। যৎকিঞ্চিত টিকার আমাদের জীব গোস্বামীপাদের টিকার আধারে আমরা শ্রবণ করতে চলেছি।
জন্মাদ্যস্য যত অন্নয়াদি তরতশ্চার্থে সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয আদি কবয়ে মুরিয়ন্তি যত সুরয় তেজ বারে মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরং ধীমহি ধর্মহ প্রজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণং শতম বেদং বাস্তবমত্র বস্তু সীবদম তাপত্রায়ণ মূলণম শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরিশ্বরহ সদ্য হৃদ্য বরুদ্ধ তেত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎসনাত্।
দেখুন, আমরা এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দৃষ্টিগোচর হচ্ছে তা সেই ভগবানের থেকেই সৃষ্ট হয়েছে। আবার তারই কৃপায় এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু এই পৃথিবী নয়, তারই কৃপায় পরিচালিত হয়েছে মানে সৃজন হচ্ছে। আবার সেই ভগবানের কৃপাতেই, সেই ভগবানের ইচ্ছানুযায়ী এটা প্রলয়, মহাপ্রলয়ে পরিণত হচ্ছে। তা সব কিছুই কি হচ্ছে? সেই প্রভু থেকেই, সেই ভগবান শ্রীকৃষ্ণই, তিনিই সব কিছু করাচ্ছেন, তিনিই হচ্ছেন মানে প্রধান এবং তিনিই হচ্ছেন সর্বেশ্বর। তা তিনি কেমন? তিনি জন্মাদি পরিরহিত হয়েও ভক্তের ইচ্ছা পরিপূরণার্থে তিনি এই মানে জন্মাদি পর্যন্ত স্বীকার করে থাকেন। কেন? কেবল ভক্তের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য, অন্য কিছু নয়। তিনি তো মানে অজনী সম্ভাবা, কিন্তু তথাপি টিকাকারগণ কি বলছেন? কেবলমাত্র ভক্তের ইচ্ছাকে পরিপূরণ করার জন্য তিনি এমন মানে সেই যে যেটা সম্ভব নয় সেটাও করেন। কেন? শুধু ভক্তগণের ইচ্ছা পরিপূর্ণার্থে। তা সেই ভগবানের আপনজন বলতে কেউ নেই, সেই ভগবানের আপনজন বলতে একমাত্র ভক্তগণ, ভক্তবৃন্দ, যা আমরা একাদশ স্কন্ধে শ্রবণ করব। ভগবান নিজেও বলছেন যে আমি মানে সেই শঙ্কর, সেই ব্রহ্মাজি, এমনকি আমার মানে শ্রী লক্ষ্মী দেবী এবং এমনকি আমার আত্মা পর্যন্ত আমার কাছে এত প্রিয় নয় যত প্রিয় আমার ভক্তগণ। তাহলে সেই ভক্তগণ কেমন? তা তিনি কৃপা করে কি বলছেন, সেই যে আদি কবি ব্রহ্মাকে মানে নিজের ইচ্ছায় তাকে সেই যে এই ভাগবতীয় জ্ঞান সেটা প্রদান করেছিলেন। কিন্তু মানে সেটা আবার কেমন, সেই যে ভগবানের যে এই মায়া, ভগবানের যে লীলা, এ দেবতাগণ পর্যন্ত মানে পূর্ণরূপে হৃদয়ে ধারণা করতে পারেন না। আর কেমন, তেজ বারি মৃদাম যথা, আমাদের আচার্য পাদগণের কথা, তেজ ভগবানের এই যে আমরা সব কিছু দেখছি এটা সত্য, এটা বাস্তব আবার মিথ্যা। কেমন, এই যে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর আশ্রম বা এই পৃথিবীতে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন মানে সাক্ষাৎ প্রত্যক্ষ করছি, দেখছি, কিন্তু এটা এখন আছে পরে নেই, তার মানে সেটা মিথ্যাই হলো। তা কেমন, তেজ ও বারি মৃদাম যথা, তেজ সেই যে মানে মৃগতৃষ্ণা বলা হয়েছে সেই মরুভূমি প্রদেশে কি হচ্ছে, যে হরিণ জল পান করার জন্য দেখছে কি যে সাক্ষাতে জল দেখা যাচ্ছে, একদম পরিষ্কারভাবে জল দেখা যাচ্ছে। এবারে সেই হরিণ, সেই তো মরুভূমির হরিণ, সেখানে জলের খুব সংশয়, এবারে সে যখন ছুটতে ছুটতে গেল জল দেখছে, সাক্ষাতে দেখছে, আমরা যেমন এই লোকটাকে দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে দেখছে কি যে সেখানে ওই জল নেই, সেখানে তো ওই বালিটাই মানে তেজ, তেজ মানে সূর্যের রশ্মি পড়ে সেটা কি হয়েছে জলের আকার ধারণ করেছে। সেখানে গিয়ে দেখছে ভীষণভাবে তৃষ্ণার্ত হয়ে সেখানে বাস্তবিক জল নেই, ওই বালির মানে বালির উপরে সূর্যের কিরণ বিন্যস্ত হওয়ার কারণে সেখানে জল প্রতিভাত হচ্ছিল কিন্তু সেখানে বাস্তবিক জল নেই। তা ঠিক তদনুরূপ এই পৃথিবীকে আমরা দেখছি, এ তো একেবারে ধ্রুব সত্য কিন্তু এটা ভগবানের মায়া, আর মায়া মানে অন্ধকার। অজ্ঞান তমেরও নাম কহিয়ে কই তপ, এটাও আমাদের আসবে। তা এটা কি হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে কি যে জল, বাস্তবিক জল, কিন্তু সেই বাড়িটা বাস্তবিক জল কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে কি না না ও তো বালি চকচক করছে, অথচ সেখানে জল আছে। অতএব যা আমরা প্রত্যক্ষ করছি সেটাই যে সত্য হবে এর এমন কোনো কথা নেই, এগুলো ভগবানের মায়া, সেই মানে মরীচিকার ন্যায় আমাদের টিকাকারগণ আচার্য পাদগণ এমনই ব্যাখ্যা করেছেন। তা সেই যে পরম সত্য, মানে একেবারে সত্য বলতে কি পরম সত্য, যে ভগবান সেই মানে সত্যং পরম ধীময়ী, সেই পরম সত্যকে আমরা ধ্যান করি বেদব্যাস ভগবান বলছেন। তা দেখুন তিনি যে পরম সত্য তার প্রমাণ তো আমাদের প্রয়োজন। দেখুন ভগবান যখন দেবকী গর্ভ মধ্যে এসেছিলেন তখন সেখানে দেবতাগণ তিনি যে পরম সত্য তা প্রতিপাদন করেছেন দশমের দ্বিতীয় অধ্যায়ে ২৬ শ্লোকে বলছেন, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্তম সত্যস্য জনিম নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকম তাম শরণম প্রপন্যা। সেই পরম সত্য, সেই পরম সত্য মানে যে ভগবান তিনি যে সত্য সেটা দেবতাগণ পর্যন্ত প্রতিপাদন করেছেন, তিনি পরম সত্য। এবারে বলছেন ধর্ম প্রজ্জিত কৈতবত্র, এই ভাগবত শাস্ত্রে কাদের অধিকার জানেন, যারা কৈতবকে ত্যাগ করতে পেরেছে। এই কৈতব শব্দ নিয়ে টিকাকারগণ এমন বিশদ ব্যাখ্যা করেছেন যে সে বিশাল ব্যাপার। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি তার স্বরচিত স্ত্রীগ্রন্থে মানে চৈতন্য চরিতামৃতে বলছেন যে অজ্ঞান তমেরও নাম কহিয়ে কৈতব, মানে একবারে সারাংশটা বলেছেন, অজ্ঞান অন্ধকার সেটাই হচ্ছে কৈতব। বলছেন কৈতব কাকে বলে আর কৈতব কাকে বলা হয় না, বলছেন যে ধর্মের মধ্যে কোনো প্রকার অভিসন্ধি আছে, কোনো প্রকার আশা আছে, কোনো প্রকার আকাঙ্ক্ষা আছে, কোনো প্রকার ইচ্ছা আছে, কোনো প্রকার চা পাওয়া আছে, সেগুলো সব কৈতব। এই যে মনে করুন যে নাম করা হচ্ছে, করে প্রভুর কাছে কিছু চাওয়া হচ্ছে, তাদের এই ভাগবত শাস্ত্রে অধিকার নেই, এই বৈষ্ণব ধর্মে তাদের অধিকার নেই। কত কঠিন কথা! আমরা যে এই বৈষ্ণব ধর্ম নিয়েছি এটা এত কঠিন যে যা বলে বোঝানো যাবে না। আমরা প্রভুর কাছে কিছু চাইতেই পারবো না, কিছু আকাঙ্ক্ষা করতে পারবো না, তাহলে ওই কৈতবের মধ্যে গিয়ে আমরা পড়ছি। তাহলে কত কঠিন কথা বলেছেন! সাধারণ কথা এটা যে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকবে না। দেখুন, যে সমস্ত আমাদের এই শ্রীমৎ ভাগবতের আধারে যে সমস্ত মহাত্মাদের চরিত্র, যেমন ধ্রুবের কথা তো পৃথক, তিনি তার প্রথমে জ্ঞান ছিল না, সেই জন্য চাওয়া পাওয়া ছিল। দেখুন প্রহ্লাদজি মহারাজ, তিনি ভগবানের কাছে কিছু চাইলেনই না, তিনি বারবার বলছেন যে প্রহ্লাদ তুমি আমার থেকে একটা কিছু নাও, বলছেন প্রভু আমি কিছুই নিতে চাই না। কিন্তু কোনো মহাপুরুষ বা ভগবান তিনি যদি বারংবার বলেন, তাহলে যদি না নেওয়া হয় তাহলে সেটাও অপরাধজনক। তাই প্রহ্লাদজি কি বললেন, বলছেন প্রভু আপনি আমাকে এইবার দিন যেন আমি কারো থেকে কখনোই কিছু না গ্রহণ করি। তাহলে ভক্তের কা ভক্ত ভগবানের থেকে কোনো প্রকার চাওয়া পাওয়া রাখে না। বলছেন যে সমস্ত ভক্ত ভগবানের থেকে চাওয়া পাওয়া রাখেন তারা তো ব্যাপারী, তারা প্রভুকে কোথায় ভালোবাসতে পেরেছে, কোথায় প্রেম করতে পেরেছে। যেখানে শুদ্ধ প্রেম সেখানে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকে না। সেই ভক্তের একমাত্র কি ইচ্ছা থাকবে, যে আমি প্রভুকে কিভাবে সন্তুষ্ট করব। কিন্তু তার মানে এই নয় আমি তাকে সন্তুষ্ট করে তার থেকে কিছু চাইব, তাহলে ওই কৈতবের মধ্যে যাবে। তাহলে কত বড় কঠিন কথা বলে বলা হয়েছে যে যারা কৈতবকে ত্যাগ না করতে পেরেছে তারা এই ভাগবত সংহিতার মধ্যে তাদের প্রবেশ করার কোনো অধিকারই নেই। আর যাদের মধ্যে অহংকার মাৎসর্য পরায়ণতা ভাব আছে তাদের তো এই ভাগবত শাস্ত্র স্পর্শ করার মতন সৌভাগ্যও তাদের নেই। এবারে কি বলছেন, তা সেই যে ভগবান তিনি কেমন, তিনি জীবের ত্রিবিধ যে তাপত্রয়, যে যন্ত্রণা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি যে তাপত্রয়, সেই তাপত্রয়কে একেবারে শীতল করে দিতে পারেন। তা সেই এমন যে ভগবান, সেই ভগবানের চরণে আমরা মানে শরণাপন্ন। আমরা কিন্তু খুব সংক্ষেপে, আমাদের পণ্ডিতজি এখানে নিজেই আছেন, এর থেকে সংক্ষেপ আর হয়ই না, কারণ টিকাকারগণ এই দুটি শ্লোকের উপরে এত মানে ভূয়সী এবং বিশদ রূপে ব্যাখ্যা করেছেন যা মানে সেই মানে ব্যাখ্যা করতে গেলেই বোধ হয় কয়েক মাসের প্রয়োজন। তা এখানে সেই ভাগবতটা কেমন বলছেন, নিগম কল্পতরার গলিতম ফলম শুকমুখদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রাসমালায়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। নিগম, যা আমরা গতদিনও কিছুটা আভাস পেয়েছি যে নিগম মানে বেদ, সেই বেদের ফল হচ্ছে কি, এই শ্রীমৎ ভাগবত। তাহলে সেটা আবার কেমন, যেমন আম্রবৃক্ষের সঙ্গে তুলনা দেওয়া হয়েছিল গতদিন, সেখানে কেমন বলা হয়েছে যে যেমন আম্রবৃক্ষের থেকে আম উৎপন্ন হয়েছে, তাই সেই আমটা পরম সুস্বাদু রসালো ফল। তা সেই ফল কেউ যদি পায়, পেলে সেই আম গাছের আর প্রয়োজন নেই, আমটা এত সুস্বাদু আম গাছের মধ্যে কিছু নেই। তা সেই যে নিগম, সেই নিগম হচ্ছে কি মানে বেদরূপ কল্পবৃক্ষ। তা সেখান থেকে উৎপন্ন হয়েছে এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, সেটি হচ্ছে ওই বেদের ফল। তাহলে বৃক্ষের থেকে ফলের মহিমাই কিন্তু বেশি। তা সেই ফলটা কেমন, সেই ফলটা কেমন বলছেন যে রসং ফলম, একেবারে বিগলিত ফল, একেবারে রসালো ফল। আমাদের স্বামীপাদ বলছেন কি
যে কেমন শুকমুনি, তিনি এত বড় একজন বিদ্বান ব্যক্তি, ব্যাসদেব তিনি এই ভগবানের অংশ অবতার, তিনি বলছেন কি সেই ফলকে বারংবার পান করো, পিবত ভাগবতম, বারংবার পান করো। তাহলে সেই ফল কি কখনো পান করা যায়? টিকাকারগণ মানে টিকাকার শ্রীধর স্বামীপাদ কি বলছেন যে না না সেই ফল পান করা যায় গো। কেন বলছেন? সেটা রসং ফলম, একেবারে রসালো ফল, তার মধ্যে সিলকা অষ্টি আদি কিছুই নেই, সেটাকে পানীয় পান করা যায়। আমাদের স্বামীপাদ বলছেন, পণ্ডিতজি সব কিছুই তো অবগত আছেন, তা সেটা মানে একেবারে রসং ফলম, রসালো ফল, তার হ্যাংস ফেলে দেওয়ার মতো কোনো অংশ নেই। আর বলছেন সেই রস কতবার পান করবে? বলছেন মুহুরহ, বারংবার, না ওটাই, বারংবার সেই রস মুহুর্মুহু পান করতে হবে। আর কারা পান করবে? পান করবে কারা এই ভাগবত? তা কারা পান করবে? রসিকা ভুবি ভাবুকা, রসিক ভক্তগণই এই ভাগবত আস্বাদন করতে পারেন। তা না হলে এই গরমের মধ্যে এখানে এসে আপনাদের মতন মহান ব্যক্তিরা কি বসতে পারতেন? যদি সেই ভাগবতের প্রতি প্রেম, সেই ভাগবতের প্রতি ভাব না থাকত, যদি আপনারা রসিক ভক্ত না হতেন, তাহলে এই ভাগবত শুনতে ইচ্ছা হতো না। তা সেই ভাগবত কারা শ্রবণ করবেন? রসিকা ভুবি ভাবুকা, রসিক এবং ভাবুক মহাত্মাগণই এই ভাগবত রস আস্বাদন করতে সমর্থ। এ সকলের দ্বারা হবে না, বলছেন এই ভাগবতেই বলছেন, কেউ যদি চিন্তা করেন যে আমি ভাগবত কথা গিয়ে ওই স্থানে শ্রবণ করব, তা বলছেন মনে করতে হবে তার হৃদয়ে গোবিন্দ এসে প্রেরণা দিচ্ছেন এবং গোবিন্দ এসে সাক্ষাৎ তার হৃদয়ে মানে আসন গ্রহণ করেছেন, সেজন্যই তার এই ভাব হচ্ছে যে আমি গিয়ে ওই ভাগবত কথা শ্রবণ করব। এ সকলের ভাগ্যে, সকলের কপালে এই হরি কথা জোটে না। কপালে অনেক কিছুই জোটে, কিন্তু হরিকথা সকলের ভাগ্যে জোটে না। এবারে ঋষিগণ এই সমস্ত কথা শুনে খুব আশ্চর্যান্বিত হলেন, সেই 60,000 ঋষিবৃন্দ, সৌনকাদি ঋষিবৃন্দ। এই ঋষিবৃন্দ তখন সুতমুনিকে জিজ্ঞাসা করছেন যে হে কর্ণধার, হে মহাত্মন, আমাদের কয়েকটি প্রশ্ন ছিল যা আপনি ভাগবতের থেকে আমাদের শ্রবণ করান, আমাদের 6টি প্রশ্ন। এই ঋষিগণের যে 6টি প্রশ্ন, এর উপরেই সম্পূর্ণ ভাগবতটা মানে দাঁড়িয়ে আছে, বা তার উত্তর সব সেখানেই দেওয়া আছে। 6টি প্রশ্ন তাহলে আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি, যে 6টি প্রশ্ন কি? বলছেন মনুষ্যের পরম শ্রেয় কি, কি করণীয় মনুষ্যের? দ্বিতীয়, ভগবানের দূরত্বয়া মায়া হতে কিভাবে উদ্ধার হওয়া যায়, যা ওই মানে পদ্মপুরাণ মহিমা যে আমরা শ্রবণ করেছিলাম সেখানেও বলেছেন যে বৈষ্ণবই ক্রিয়তে কথম, সেই বৈষ্ণবগণ কি করে ভগবানের দূরত্বয়া মায়াকে মানে সেই জ্ঞান বৈরাগ্য আর ভক্তি দ্বারা তারা কিভাবে উত্তীর্ণ হন। তা এখানে আবার দ্বিতীয়বার সেই একই প্রশ্ন, যে ভগবানের সেই দূরত্বয়া মায়া থেকে নাকি কেউ কখনো উদ্ধার হতে পারে না, তা সেই বৈষ্ণবগণ কিভাবে উদ্ধার হন বা কিভাবে উদ্ধার হওয়া যায়। তৃতীয়, ভগবান শ্রীকৃষ্ণের অবতারের কারণ কি, তার হেতুটা কি। চতুর্থ প্রশ্ন হচ্ছে তিনি অবতীর্ণ হয়ে কি কি করেছিলেন, মানে সেই প্রভুর লীলা কথাগুলো বেরিয়ে আসবে সেই জন্য প্রশ্ন করলেন। আর সৌনকজি তিনি সর্বদিক থেকে জ্ঞানী, প্রবীণ বয়োজ্যেষ্ঠ, কিন্তু প্রশ্ন করছেন কেমন বালকের মতন, যেন কিছু জানেন না, তা না হলে তো জিনিস পাওয়া যাবে না। আর পঞ্চম প্রশ্ন হচ্ছে ভগবান বিভিন্ন রূপে যে অবতীর্ণ হন তার কারণটা কি, সেই কারণটা আমরা জানতে চাই। আর অন্তিম মানে ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ভগবান সমস্ত অসুর মারণ লীলাদি বা লীলা সম্বরণ করার পরে ধর্মকে কে রক্ষা করেন। 6টি প্রশ্ন, ঋষি একেবারে গদগদ হয়ে উঠলেন। শ্রোতা এবং বক্তা যদি মানে যথাযথ রূপে প্রশ্ন পান, তাহলে যিনি ভাবুক বক্তা তিনি তো বলতে স্বাভাবিক মানে ভাবুক হয়ে ওঠে। তাই বলছেন যে অতি উত্তম প্রশ্ন করেছ হে ঋষিবৃন্দ, হে সৌনকজি, আমার চিত্তটা এখন না বলার জন্য খুব মানে উদ্বেলিত হয়ে উঠেছে, কিন্তু আমি আমার গুরুদেবের একটু বন্দনা করে নিই। এই যং প্রব্রজন্ত, যা আমরা প্রথমেই শ্রবণ করলাম, তার গুরুদেব শুকমুনির বন্দনা করলেন, এবং তার অর্থ হচ্ছে যে যিনি জন্ম পরিগ্রহ করার সঙ্গে সঙ্গে প্রব্রজ্ঞা মানে সন্ন্যাসী হয়ে এই সংসারকে ভয়ভীত মনে করে তিনি অরণ্যবাসী হয়ে গিয়েছিলেন, তার পিতা হে পুত্র করে পেছন দিক থেকে ডেকেছিলেন, তার সমস্ত উত্তর কারা দিয়েছিল? বৃক্ষগণ। তার কোনো প্রকারে সংসারে আসার ইচ্ছা ছিল না, তিনি চলে গেলেন। তা সেই সৌনকজিকে সুতমুনি বলছেন যে দেখুন, আপনি যে ছটি প্রশ্ন করেছেন তার সমস্ত সমাধান এই শ্রী সংহিতার মধ্যেই রয়েছে, আমি সেখান থেকেই আমার গুরুদেব শুকমুনির নিকট হতে যে ভাগবত শাস্ত্র আমি হৃদয়ে ধারণা করেছি, আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাদের কাছে তৎসমুদায় বর্ণন করব। কিন্তু তার পূর্বে না আমি বলতে চাই যে শ্রেষ্ঠ কি, মানে একেবারে জীবের পরম শ্রেয় কি, সেটা আমি বলতে চাই যে কি বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত জনয়ত্তাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহৈতুকম। হে ঋষিবৃন্দ, আপনারা কিছুই করুন, যোগ যাগ হোম তপস্যা সাধ্যায় ইত্যাদি ইত্যাদি যত যত পুণ্য কর্মাদি আছে, কিন্তু একমাত্র ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। সেই ভক্তিযোগ দিয়ে প্রভুকে যেভাবে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়, অন্যান্য সাধনের দ্বারা পাওয়া সম্ভব নয়। অতএব সেই ভক্তিযোগই শ্রেষ্ঠ, এটা আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি। আপনি যতই যোগ করুন, যতই যাগ করুন, তার একমাত্র যদি তার মধ্যে ভক্তি না থাকে তাহলে সব কিছুই বৃথা। আর হে ঋষিবৃন্দ, সেই ভগবানকে পাওয়ার একদম সহজ সরল উপায় কি? সমস্ত শাস্ত্রে গ্রন্থে বিভিন্ন প্রকার কৃচ্ছ সাধনের কথা বলা হয়েছে, সেই কৃচ্ছ সাধন করার পরেও সেই প্রভুকে পাওয়া যায় না। একটি সহজ উপায় আছে, অনেক অর্থ খরচ অনেক কৃচ্ছ তা নয়, কি সেটা? কি শৃণ্যতাম সকথং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হবদ্রাণী বিধুনতি সুহৃত শতম। একমাত্র সেই ভগবানের কথা, এই ভাগবতীয় কথা যারা শ্রবণ করেন তারাই কি করেন? তারা অনায়াসে সেই ভগবানকে প্রাপ্ত হতে পারেন। কি শুধুমাত্র শ্রবণ করলেই হবে? শুধুমাত্র শ্রবণ করে কেউ যদি প্রভুর কথা শ্রবণ করেন তাহলে তাকে অনায়াসে পান। আর প্রভুর কথা শুনলে কি হবে? হৃদন্তস্থ হবদ্রাণী, আমাদের চিত্তের জন্ম জন্মান্তরের যে পাপ, যে পাপ রাশি, তা তৎক্ষণাৎ দূরীভূত হবে। আর যতক্ষণ পর্যন্ত চিত্তের মালিন্যতা দূরীভূত না হচ্ছে, গোবিন্দ আমাদের হৃদয়ে এসে কি করে বসবেন? তাই এই হরিকথা শ্রবণ করলে হৃদয়টি হয়ে যায় নির্মল, আর নির্মল চিত্ত না হলে কখনো রাধা গোবিন্দের বাস হৃদয়ে হয় না। তাই সবচেয়ে সহজ সরল উপায় হচ্ছে যে ভগবানের কথা শোনো, ভাগবতীয় কথা শোনো, প্রভুর সেই অতি অপূর্ব যে লীলা রাশির কথা তা শ্রবণ করো। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ মানে অন্তলীলায় বর্ণনা করেছেন কি, কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। কুবুদ্ধি ছেড়ে, মনের মধ্যে যে আত্ম অহংকার, মনের মধ্যে মানে সর্বদা অহংভাব, এই সমস্ত ত্যাগ, ত্যাগের নাম হচ্ছে কুবুদ্ধি। সেই কুবুদ্ধিগুলোকে ছেড়ে কি করতে হবে? একমাত্র শ্রবণ কীর্তনকেই সম্বল করতে হবে। তাহলে অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন, তাহলেই সেই কৃষ্ণকে পাওয়া যাবে। এছাড়া কুবুদ্ধি না ছেড়ে, কুবুদ্ধিকে পোষণ করে একে অপরের নিন্দা চর্চা নিয়ে থেকে প্রভুকে পাওয়া যাবে না, এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাত্তা প্রতিপাদন করেছে। আর সেই ভগবানই হচ্ছে সব, কেমন বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরায়োগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরন্তপ, বাসুদেব পরধর্ম, বাসুদেব পরাগতি। সেই বাসুদেবী হচ্ছে মানে সমস্ত কিছুর মূল। আপনি একটি যজ্ঞ করছেন, তার মূল কারণটা কি থাকবে? যে আমি প্রভুকে পাব। আপনি যোগ করছেন, তার অন্তিম ফলটা হচ্ছে কি? যে আপনি প্রভুকে পাবেন। আপনি কোনো শুভ কর্ম করছেন, তার অন্তিম ফল কি? যে আপনি প্রভুকে পাবেন। আপনি অনেক জ্ঞান লাভ করেছেন, তার ফলটা কি? সেই জ্ঞানের দ্বারা আপনি প্রভুকে প্রাপ্ত হবেন। আপনি ভক্তি অর্জন করেছেন, সেই ভক্তি দ্বারা আপনাকে কি লাভ করতে হবে? যে আমি প্রভুকে প্রাপ্ত হব। তা সেই সমস্ত কিছুর মূলে, সমস্ত দিক থেকে, সমস্ত কিছুর মূলেই হচ্ছেন সেই ভগবান শ্রী বাসুদেব, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাহলে এত কিছু করার কি প্রয়োজন? যদি সেই হরিকথা শ্রবণ করে তাকে সন্তুষ্ট করা যায়, তাহলে অন্য যোগ যাগ হোম তপস্যা শ্রাদ্ধা আদি কিছু প্রয়োজন নেই, কেবল হরিকথাতে মেতে যেতে হবে। এটাই তিনি প্রতিপাদন করলেন। আর বললেন যে আপনি যে এই ভগবানের অবতার সকলের কথা আমাকে জিজ্ঞাসা করলেন, হে সৌনকজি, হে ঋষিবৃন্দ, ভগবানের যে অবতার তা অনন্ত, মানে কোনো সংখ্যায় গণনা হয় না। তন্মধ্যে মানে ২৪টি অবতার হচ্ছে মুখ্য। সৌনকজি বললেন যে হে ঋষে, সেই ২৪ অবতারটাই আপনি শ্রবণ করান, আমরা শুনে একটু ধন্যই। বলছেন ২৪ অবতার, তা কিন্তু এই যে অবতারগুলো তা কিন্তু সেই আদি নারায়ণ থেকেই হয়ে থাকে। এই সমস্ত অবতার মানে যেগুলো আদি নারায়ণ তিনিই করেন, সাক্ষাৎ ভগবান তিনি মানে সব অবতারে আসেন না, কোনো কোনোটায়। তা প্রথম সনৎকুমার অবতার, এ কিন্তু ভগবত অবতার। এই যে সনৎকুমার, এনারা ভগবানেরই অবতার প্রথম। দ্বিতীয় বরাহ অবতার নারদ, তারপরে নরনারায়ণ ঋষি, তারপরে কপিল ভগবান, দত্তাত্রেয় মহারাজ। এই যে যে অবতারগুলো বর্ণনা করছেন, যে নামগুলো বলছেন, এইগুলোই কিন্তু আমরা এই শ্রীমৎ ভাগবতের মধ্যে এই এক মাস ব্যাপী সেগুলোই শ্রবণ করব। আর যজ্ঞরূপে রুচির ঔরসে আকুতির গর্ভে যজ্ঞ ভগবান অবতীর্ণ হয়েছিলেন, নাভি মেরুদেবী হতে ভগবান ঋষভ রূপে অবতীর্ণ হয়েছিলেন, আর পৃথু মহারাজ তিনিও ভগবত অবতার, মৎস্য অবতার, কূর্ম অবতার, ধন্বন্তরী রূপে মানে সেই সমুদ্র মন্থনের সময় যে মানে ভগবান তিনি অমৃত কলস নিয়ে উঠেছিলেন, সেটাও একটা অবতার, তাকে ধন্বন্তরী বলা হয়েছে। তারপরে ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন, সেই অবতারের কথাও আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। নৃসিংহ অবতার যা একবারে জগৎ বিখ্যাত, বামন অবতার তারও মহিমা কোনো অংশে কম নয়, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকলেই অবগত আছেন। ভগবান পরশুরামের সেই অবতার, আর ব্যাসদেব অবতার, রামচন্দ্রের অবতার এবং কৃষ্ণ বলরামের অবতার, আর হংস অবতার, হয়গ্রীব অবতার, বুদ্ধদেবের অবতার, আর এই যে আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে অবতার, এ অবতার বললে অপরাধ হবে, অবতারই। তিনি সাক্ষাৎ মানে রাধা গোবিন্দ মিলিত তনু সেই গৌরহরি, আমাদের কৃপা করে এই জগতে এসে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছেন হে জীব, তোমরা কেবল নাম করো। তা সেই প্রভু নামের মহিমা পূর্ব থেকেই ছিল, তিনি সেটাকে এই জগতে প্রকাশ করেছেন। বল চৈতন্য মহাপ্রভু কি জয়। আর অন্তিম অবতার হচ্ছে মানে সত্যযুগের পূর্বে, যখন চতুর্দিকে কলি একেবারে আচ্ছন্ন হয়ে যাবে, সমস্ত রাজন্যবর্গ যখন মানে ভীষণভাবে প্রজা এবং ভক্তদের প্রতি অত্যাচার করবে, তখন কল্কি ভগবান অবতীর্ণ হবেন। সেই কল্কি অবতার প্রসঙ্গ আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব, অতএব এখানে বিস্তারের কোনো প্রয়োজন নেই। হে ঋষিবৃন্দ, এই মুখ্য ২৪ অবতারের বর্ণন আমি আপনাদের শ্রবণ করালাম, যা বিস্তারিত এই ভাগবতের মধ্যেই আপনারা শুনতে পাবেন। অতএব এখানে আর নেব না, ক্রম অনুসারে যেখানে যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে শ্রবণ করবেন আপনারা। শৌনক, এবারে বলছেন, কৃষ্ণে সদামোপগতে ধর্ম জ্ঞানী দিবিসহ কলৌ নষ্ট দৃষ্টামেশ পুরাণার্ক অধুনোদিত। ভগবান একদিকে সধামে গমন করছেন, আর একদিকে এই ভাগবত শাস্ত্রের মধ্যে প্রবেশ করছেন। অতএব এই ভাগবত যা আমরা মনে করছি যে সাধারণ বোধ হয় কয়েকটা পাতায় লেখা, তা নয়, সাক্ষাৎ ভগবানের বাংময়ী স্বরূপ। বল শ্রীমৎ ভাগবত মহাপুরাণে কি জয়। এবারে ঋষিবৃন্দ বলছেন যে সত্যি আমাদের না ভীষণ ভালো লাগছে আপনার এই সমস্ত অমূল্য কথা সকল। এই ভাগবত প্রসঙ্গে আপনি আমাদের যা বললেন আমরা বাস্তবিকই মানে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু এই এত এত গ্রন্থ থাকতে আবার ভাগবত রচনা কেন, কিভাবে, কখন, কোথায় হলো? প্রশ্ন করার কায়দা দেখুন। শৌনকজি এই প্রশ্ন শুনে সুতমুনি বলছেন যে হে ঋষিবৃন্দ, তাহলে আপনারা শ্রবণ করুন মনোযোগ দিয়ে। ভগবান বেদব্যাসকে প্রভু এই কার্য নিরূপণ করে দিলেন যে হে বেদব্যাস, তোমার কাজ কলির যুগ তারা স্বল্পায়ু, ধৈর্য ক্ষমতা বা অন্যান্য সব দিক থেকে নুনো হয়ে আসবে, কলিযুগে আহার শুদ্ধি আদি থাকবে না, অতএব তুমি তাদের জন্য গ্রন্থ রচনা করো। ভগবান বেদব্যাস তিনি কি করলেন, সর্বপ্রথম বেদ চারটি সংরচনা করলেন, চতুর্বেদ। এবার ওই চতুর্বেদকে বোঝাতে গিয়ে তিনি কি করলেন, সেটিকে মানে পুরাণের মধ্যে সমস্ত কিছু আবার সুন্দরভাবে বর্ণনা করলেন যাতে আমরা বুঝতে পারি। অনেক পুরাণ রচনা করলেন যা শ্রীমৎ ভাগবতকে নিয়ে ১৮টি পুরাণ বলা হয়েছে। এছাড়া আরও অনেক অনেক উপপুরাণও রচনা করলেন, স্মৃতি শাস্ত্রাদি রচনা করলেন, ইতিহাস আদি রচনা করলেন, এবং আরও আরও বহু বহু গ্রন্থ তিনি মানে চয়ন করলেন, রচনা করলেন, এবং নিজের শিষ্যদের মধ্যে সেগুলো আবার বিভাজন করে দিলেন। একজনের দ্বারা সব কিছু তো মানে ধরে রাখা সম্ভব নয়। এখনকার দিনে যেমন মানে সমস্ত কিছু প্রিন্ট হয়ে যায়, মানে ছাপা হয়ে যায়, তখনকার দিনে এই হৃদয়ে ছাপতে হতো প্রত্যেক মুনি ঋষিদের মধ্যে, পৈল আদি নিজের যে সমস্ত মুনি ঋষি মানে শিষ্যবর্গ ছিলেন তাদের মধ্যে ক্রমান্বয়ে সমস্ত শাস্ত্রকে বিভাজন করে দিলেন। এবারে তিনি একদিন সম্মাপ্রাস মানে নিজ আশ্রমে, বেদব্যাস সরস্বতী নদীর সংলগ্ন আশ্রম ছিল, সরস্বতী নদীর তীরদেশে বসে একটি বৃক্ষ মূলে বসে মানে নিজের নিত্যক্রিয়া করে চিন্তা করছেন যে আমি মানে নিজেকে সম্পূর্ণ ব্যক্তি বলে মনে করতে পারছি না, কৃতি ব্যক্তি বলে মনে করতে পারছি না। আমি জীবের জন্য এত কিছু করলাম, অন্তিম সময়ে মহাভারত রচনা করলাম, এত এত শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমার মনে শান্তি নেই, আমার মনে বিন্দুমাত্র শান্তি নেই, কেন এমন হচ্ছে? তিনি চিন্তান্বিত হয়ে ওই বৃক্ষমূলে সরস্বতী নদী বয়ে চলেছে সেখানে বসে আছে। এবারে ভগবানের ইচ্ছায় সেখানে দেবর্ষি নারদ আকাশমার্গ থেকে অবতরণ করছেন। বল দেবর্ষি নারদ কি যায়। আকাশমার্গ থেকে অবতরণ করতে দেখে এই বেদব্যাসের আনন্দের আর মানে ঠিকানা নেই। তিনি সঙ্গে সঙ্গে আসন পাদ্য অর্ঘ মধুপর্ক ষোড়শ বিধি অনুযায়ী তাকে পূজন করলেন। তাকে পূজন করে স্বাভাবিক নিয়মে যে লৌকিক ব্যবহার আছে তৎসমুদায় প্রদর্শন করালেন। তারপরে জিজ্ঞাসা করছেন দেবর্ষি নারদ বেদব্যাসকে, হে বেদব্যাস, তোমার সব কুশল তো? তোমাকে দেখে অকৃতি ব্যক্তির মতো কেন মনে হচ্ছে? তোমাকে দেখে মানে ঠিক মানে তুমি যে সুখী বা খুশি তা আমার মনে হচ্ছে না, কেন গো? এবারে বেদব্যাস বলছেন, প্রভু আপনি আমার মনের কথাটাই বলেছেন, প্রভু আপনি নির্বাধায় সমস্ত লোকে বিচারণ করতে পারেন আর প্রতিটি জীবের মানে মনের খবর আপনি বলতে পারেন, প্রভু আপনি সর্ব অন্তর্যামী, সমস্ত কিছুই আপনি অবগত আছেন। হে দেবর্ষে, আমি বহু গ্রন্থ রচনা করলাম, বেদ বিভাজন করলাম, সেই বেদ বিভাজন করার পরেও মানে আমি মনে করলাম কলির জীব পরিষ্কারভাবে বুঝতে পারবে না, পুরাণ রচনা করলাম, উপপুরাণ রচনা করলাম, স্মৃতি শাস্ত্রাদি রচনা করলাম, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি অন্তিম বেদ মানে বেদে শূদ্র স্ত্রী জাতিদের অধিকার না থাকার দরুন আমি মহাভারত যা পঞ্চম বেদ তাও রচনা করলাম, যাতে সকলের প্রবেশ থাকবে, সকলে অধ্যয়ন করতে পারবে, তথাপি আমার মনে শান্তি নেই। আপনি যদি একটি সুন্দর কাজ করেন তাহলে মনে একটা আনন্দ স্বাভাবিক ফিরে আসবে, নাম জপ সম্পূর্ণ হলে মনের মধ্যে একটা শান্তি ফিরে আসবে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে সেই কাজটা আমি সুসম্পন্ন করতে পেরেছি। কিন্তু আমি জীবের জন্য এত কিছু করেও হে দেবর্ষে আমার মনে বিন্দুমাত্র শান্তি আমি পাচ্ছি, এর কি কারণ? আপনি বলুন, আপনি তো প্রতিটা জীবের মনের খবর বলতে পারেন, আপনি কৃপা করে বলুন। নারদজি বলছেন, হে বেদব্যাস, এখানে যে আমি এসেছি এটা আমার আশা মনে করো না, এটা প্রভুই আমাকে পাঠিয়েছেন মনে করো। প্রথমেই মানে টুক করে শব্দটা বলে ফেললেন, আমার আশা নয়, এ তো প্রভুর আশা হয়েছে, প্রভুই আমাকে প্রেরণ করেছেন এমনই মনে করো। বলছেন, আচ্ছা হে দেবর্ষে, আমি মনে বিন্দুমাত্র শান্তি অনুভব করতে পারছি না, কি কারণ? বলছেন, দেখো, তুমি ভগবানের গুণরাশির কথা, ভগবানের যশরাশির কথা, ভগবানের লীলার কথা, ভগবানের বৈভবের কথা, ভগবানের কৃপার কথা, দয়ার কথা বর্ণনা করনি, কোনো গ্রন্থে তুমি বিশদরূপে বর্ণনা করনি, এই জন্যই তোমার মনে এত দুঃখ, এত অশান্তি হচ্ছে। বলছে, সে কি বলছেন হে ঋষিবর, এ কি বলছেন আপনি? আমি সমস্ত জায়গাতেই প্রভুর কথা লিখেছি। বলছেন, না, ও লেখা হয়নি। তুমি দুনিয়ার জায়গায় কর্মকাণ্ডীয় মত স্থাপনা করেছ, কোথাও বলি দিতে বলেছ, কোথাও বলি না দিলেও চলবে, কোথাও আমিষ আহার করতে বলেছ, কোথাও করতে বলনি, এতে লোক মানে একেবারে বিভ্রান্ত হয়ে উঠেছে। বলছেন, কেন? আমি মহাভারতে কৃষ্ণ কথা পূর্ণরূপে বর্ণন করেছি। বলছেন, না না, কোথায় মহাভারতে তুমি কৃষ্ণ কথা বর্ণন করেছো? হে, তুমি তো সেখানে কেবল ভগবান সেই পাণ্ডবগণের সঙ্গে কুরুক্ষেত্রে বা দ্বারকাতে যে সমস্ত মানে লীলা আদি করেছেন সেগুলো তুমি কিঞ্চিৎ বর্ণনা করেছো, কিন্তু সেই রাধা গোবিন্দের যে বিহার ভূমি, শ্রীধাম ব্রজমণ্ডল, সেই যে দশম স্কন্দ বলা হয়েছে, যা শাস্ত্রে ভগবানের মুখারবিন্দ বলা হয়েছে, তুমি সেই কথা বর্ণনা করনি। দশম স্কন্দ ভগবানের হৃদয়, তুমি সেই কথা বর্ণনা করনি, এই জন্যই তোমার মনে এই গ্লানি, এই দুঃখ, এই তুমি নিজেকে খুশি বা সুখী বলে মনে করতে পারছ। বলছেন, তাহলে আমার কি করণীয় হে ঋষে, আপনি সেটা বলে দিন না। বলছেন, দেখো, তুমি সেই হরি কথা বর্ণনা করে একটি গ্রন্থ তৈরি করো, যে গ্রন্থের নাম হবে শ্রীমৎ ভাগবত। হে বেদব্যাস, তুমি অনেক কিছু করেছ, নিষ্কপটে গুরুসেবা করেছ, তোমার মধ্যে সাধনা আছে, সংযম আছে, তোমার মধ্যে সমস্ত কিছু প্রভু দিয়েই রেখেছেন, তুমি সমাধি যোগ অবলম্বন করে সেই শ্রীমৎ ভাগবত শাস্ত্র রচনা করো জীবের জন্য, তাহলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। সেই ভাগবত হচ্ছে সর্বশাস্ত্রের সার, সর্ববেদান্ত সারং শ্রীমৎ ভাগবতম ঈশ্বতে, সমস্ত বেদ বেদান্তের সার হচ্ছে সেই শ্রীমৎ ভাগবত। অতএব সেই ভাগবত শাস্ত্র তুমি সমাধি যোগ অবলম্বন করে মানে সংরচনা করো। তোমার মধ্যে সেই শক্তি আছে, প্রভু সব শক্তিই দিয়ে রেখেছেন। বেদব্যাস বলছেন, হে দেবর্ষে, আপনি যে বলছেন সেই ভাগবতের এত মহিমা, তা সেই ভাগবত শুনে কারো মঙ্গল হয়েছে এমন কোনো প্রমাণ আছে? তিনি হেসে বলছেন, হে বেদব্যাস, তুমি প্রমাণ চাইছো? প্রমাণের জন্য অন্য কাউকে আর ডেকে আনতে হবে না, বা অন্য কোনো প্রসঙ্গ আর আনার প্রয়োজন নেই। এই ভাগবত শুনে কি হয়েছে না হয়েছে তার প্রমাণ স্বরূপ আমি নিজে। বলছেন, আপনি? এর মানে তো বুঝলাম না, আপনার ওই ভাগবত শ্রবণ করে কি মঙ্গল হয়েছে? আপনি তো ব্রহ্মার পুত্র। বলছেন, না না, এখন আমি ব্রহ্মার পুত্র, কিন্তু আমি এক সময় এক শূদ্রার গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, আমি এক শূদ্র গো। যদিও তিনি উপবর্ষণ যে গন্ধর্ব আদি ছিলেন, ও তো অন্য প্রসঙ্গ, যদিও এখানে আমাদের প্রয়োজন নেই। তা আমি একজন মানে শূদ্র বলতে পারো গো। বলছে, সে কি? বেদব্যাস চিন্তা করলেন, তিনি সমস্ত লোকের, শুধু এই পৃথিবীতে না, দেবলোক, নাগলোক, গন্ধর্ব লোক, যক্ষ লোক ইত্যাদি সব জায়গায় এই দেবর্ষির ভগবানের মতন পূজন করেন সকলে। আপনি শূদ্র, আপনি সেই শূদ্রার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, এই সমস্ত আমার মাথায় তো ঢুকছে না, আপনি কি বলছেন আমাকে পরিষ্কার বলুন না। তিনি হেসে বলছেন যে, দেখো, আমার তো অভিসম্পদের কারণে আমি শূদ্রা গর্ভে এসে জন্ম নিলাম। আমার মা না এক দাসী ছিল, এক ব্রাহ্মণের দাসী, কিন্তু সেই স্থানটি ছিল বড় মনোরম, খুব সুন্দর পরিবেশ। একবার এই চাতুর্মাস ব্রত উদযাপনের জন্য কিছু কিছু মানে মুনি ঋষিরা সেখানে এলেন। সেখানে সুন্দর প্রবাহিতা নদী ছিল, সেখানে স্থানটি ছিল নির্মল এবং শুদ্ধ, এবং সেই স্থানটি ছিল বড়ই নির্জন। তাই মুনি ঋষিবৃন্দ তারা চাতুর্মাস ব্রত উদযাপনের জন্য সেখানে এলেন। আমার মা অপরের দাসী, কিন্তু তার মধ্যে যোগক্ষেম ছিল। যোগক্ষেম মানে কি? আমার সামর্থ্য নেই, তথাপি আমি ইচ্ছা করছি কি যে আমি এই কাজটা করব, আমার পুত্রের জন্য এই কাজটা করব, এটা আমি এনে দেব। এই এটাকে বলা হয় যোগক্ষেম। আমার মা আমাকে ভীষণ প্রীতি করত, ভীষণ ভালোবাসত। এবারে সেই সমস্ত মুনি ঋষিবৃন্দ যখন তারা এলেন, আমার মা তাদের বাহ্যিক সেবাদিও করতেন, আর আমিও সেই সমস্ত মুনি ঋষির যে সমস্ত বাহ্যিক সেবা আমার মায়ের সঙ্গে থেকে মানে যোগদান বা অংশগ্রহণ করতাম সেই সেবার। এবারে সেই সমস্ত নির্মল চিত্ত মুনি ঋষি বৃন্দ তারা কি করেন, খুব ভোরে ওঠেন, তারপরে তাদের যে নিয়ম নিত্য ক্রিয়া আদি করার পরে নিজেদের সব কিছু হয়ে গেলে একবার হরিকথা তারা আলোচনা করতেন, আবার ঠিক এই বৈকালবেলা তারা আবার ওই হরিকথা আলোচনা করতেন, পাঠ করতেন। আর তাদের মধ্যে কি আনন্দ! তাদের সেই আনন্দ দেখে আমি মনে করলাম যে এই সমস্ত নির্মল চিত্ত ঋষিবৃন্দ তারা কি আলোচনা করেন। আমি তাদের কিছুটা পাশে পাশে বসতাম, বসে সেই ভগবানের কথা শুনতে শুনতে মানে আমার দৈনন্দিন চিত্রটা একেবারে যেন সেই শ্রীহরির প্রতি আকৃষ্ট হতে থাকে, ভীষণভাবে আকৃষ্ট চিত্ত হয়ে উঠলাম। হে বেদব্যাস, আমার বয়ক্রম তখন কেবল পঞ্চবর্ষীয়, 5 বছরের বালক আমি, কিন্তু আমার মধ্যে প্রভুর কৃপায় একটা বৈশিষ্ট্যতা ছিল কি, আমি সাধারণ বালকের মতো চঞ্চল ছিলাম না। সেই সমস্ত মহাতেজা ঋষিবৃন্দ আমার মধ্যে চঞ্চলতা না থাকার দরুন আমাকে অত্যাধিক প্রীতি, অত্যাধিক স্নেহ করত। আমি সেই সমস্ত মুনি ঋষিবৃন্দ উঠলে তাদের সঙ্গে উঠে চলে যেতাম, আর তাদের কাছে আমি অনুরোধ করতাম যে, হে মহাত্মনগণ, হে মহাত্মাবৃন্দ, আপনাদের ওই ভিজা বস্ত্রগুলি আমাকে দিন। আমি সেগুলো আমার মায়ের সাহায্যে একটু মেলে দিতাম, আবার শুকিয়ে তাদেরকে দিতাম। এবং এই করতে করতে সেই সাধুদেরও আমি মানে কৃপা ভাজন হয়ে উঠলাম, কৃপার পাত্র হয়ে উঠলাম। আর এইভাবে আমি সেই ভগবানের কথা প্রাতকালে এবং বৈকালে শ্রবণ করতে করতে আমার চিত্তটা প্রভুর প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গেল যে আমি সেই সাধুদের সঙ্গে থেকে কদাপি আর দূরে যেতাম না, সবসময় সেই সাধুদের সঙ্গেই থাকতাম। থাকতে থাকতে আমার চিত্তটা মানে হরিতে একেবারে লিপ্ত হয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম, আর সেই সমস্ত সাধুবৃন্দ আমাকে অশেষ কৃপা করতেন, কখনো কখনো আমার মস্তকে হাত বুলিয়ে দিতেন, আমার শরীরে স্পর্শ করতেন, আর আমার প্রতি বড়ই দয়া বড়ই কৃপা প্রকাশ করতেন। একবার তাদের আদেশ অনুযায়ী মানে আমরা যে অধরামৃত যেমন গোপনে নিই, কিন্তু দেবর্ষি নারদ তা করেন, তিনি তাদের আজ্ঞানুক্রমে তাদের সেই উচ্ছিষ্ট তিনি একবার ভোজন করলেন। তাতে কি হলো, সেই সমস্ত নির্মল চিত্ত মহাত্মাদের অধরামৃত পান করে কি হলো যে তার চিত্ত আরো যেন ভক্তির দিকে প্রবেশ করলো, আরো ভগবানের প্রতি আকৃষ্ট হলো, সাধুগণের প্রতি তার ভাব ভক্তি আরো বেড়ে গেল। এবার সেই সমস্ত সাধু বৃন্দের যখন সেই চাতুর্মাস ব্রত সুসম্পন্ন হয়েছে, তারা যখন একে একে নিজেদের সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তখন চলে যাওয়ার উপক্রম করছেন, আমার হৃদয়টা একেবারে ভেঙে গেল। আহা, এমন সব মহাত্মাদের সঙ্গ আমি প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আজ দুর্ভাগ্যবশত তাদের থেকে আমি দূরে চলে যাব। তারা যখন চলে যাচ্ছিলেন, আমিও তাদের পিছু পিছু গমন করলাম। তারা বললেন, হে নারদ, তুমি আমাদের সঙ্গে এসো না। বলছে, না প্রভু, আমি আপনাদের থেকে হরিকথা শ্রবণ করে এই জ্ঞান প্রাপ্ত হয়েছি যে এই সংসার অসার, তাই আমিও আপনাদের সঙ্গেই থাকতে চাই। বলছে, না না, দেখো, আমরা তোমাকে সব কিছু শিখিয়েছি, সেই প্রভুকে কিভাবে চিন্তন করতে হয়, সেই প্রভুকে কিভাবে হৃদয়ে ধারণা করতে হয়, তৎসমুদায় আমরা তোমাকে যথাযথ রূপে শিখিয়ে দিয়েছি। দেখো, তোমার মা এমনই যে তুমি ছাড়া তার আর এই পৃথিবীতে কেউ নেই গো, আর তোমার মা তোমাকে খুব প্রীতি করে, আর তোমার মা এই চাতুর্মাস কালব্যাপী আমাদের বিভিন্ন বাহ্যিক সেবা দিয়েও করে দিয়েছে। এখন যদি আমরা তোমাকে নিয়ে যাই, হে বৎস, তোমার মা কি বলবে জানো তো? দুঃখিত হয়ে কেঁদে কেঁদে বলবে, দেখো সাধুরা কেমন নির্মম, কেমন নিষ্ঠুর, যে আমি তাদের সেবা করলাম আর আমার পুত্রটাকে নিয়ে চলে গেল। তিনি দুঃখিত হলে আমারও ক্ষতি, আমাদেরও ক্ষতি হবে, আর তোমারও মঙ্গল হবে না। তবে দেখবে প্রভু তোমাকে যথাসময়ে কৃপা করবেন। আমি আর গেলাম না, সেই সাধুদের বাক্যকে শিরোধার্য করে আমি আমার মায়ের সঙ্গে থাকতে থাকলাম। আমার মা চিন্তা করলো যে আমার তো ভাবটা অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই তিনি চিন্তা করতেন যে আমার পুত্রকে যদি বিবাহ আদি দিয়ে দেওয়া যায় তাহলেই বোধহয় মঙ্গল হবে। দেখুন, এই জগতে মানে নিজের পুত্র চোর হোক তাতে পিতামাতার আপত্তি নেই, ডাকাত হোক তাতে আপত্তি নেই, মানে চোর ছ্যাচোর হোক তাতে আপত্তি নেই, কিন্তু যদি সে সাধু হতে চায় না, তাহলে সংসার তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, মনে করে এ বোধহয় মহা সর্বনাশ হতে চলেছে। কিন্তু এটাই হচ্ছে মানে ভগবানের বিশেষ মায়া। নিজের পুত্র চুরি করে ঘুরে বেড়াচ্ছে, লোকের কাছে লাঞ্ছিত হচ্ছে, কত অপকর্ম করে অর্থ উপার্জন করছে, তাতে পিতামাতার দুঃখ নেই। কিন্তু এই জগৎটা এমনই যে কোনো পুত্র যদি স্বেচ্ছায় সাধু হতে চায়, তার বাবা মার দিল মানে মনটা একেবারে ভেঙে চৌচির হয়ে যায়, মনে করছে আমার বোধহয় সর্বনাশ হয়ে গেল। কিন্তু তা নয়, তাদের পরম মঙ্গলই হবে। কিন্তু মায়া, ভগবানের মায়া এমন যে সেই সংসার থেকে বেরোতে দিতে চায় না। একবার কি হলো, দেবর্ষি নারদের মা একবার গোদুগ্ধ দহন করতে গেছে, আর এখনকার দিনে যেমন গাভী দহন করে একবারে সকাল হয়ে গেলে 8-9টার দিকে বা সকালের দিকে, কিন্তু প্রায়শই দেখা যেত কি যে সেই গাভী দহন করা হতো কখন? একটু ভোরবেলা। তা সেই তখনও অন্ধকার রয়েছে, যেতে যেতে এক কাল সর্পের মানে কেউটে সাপের পুচ্ছ দেশে তার পদ সংস্পর্শ হওয়াতে সেই কাল সর্প তার মাকে দংশন করল আর তার মা সেখানেই মারা গেল। একদা নির্গতং গেহাত দুহন্তিং নিশিগাং পথি, সেই ভয়ঙ্কর সর্প মানে রাতের অন্ধকারেতে তাকে তার মাকে দংশন করায় তার মায়ের মৃত্যু হল। দেবর্ষি নারদ সেই ভগবানের কথা শ্রবণ করে তার মনের মধ্যে এই ভাব উৎপন্ন হল যে দেখো প্রভুর ইচ্ছা, এতে তার কোনো বিশেষ দুঃখ হলো না। এবার দুঃখ না হলো, আনন্দ হয়েছিল তাও নয়, তাহলে সমাজ খারাপ বলবে, দেখো মায়ের মৃত্যুতে সে আনন্দ করছে কিন্তু তাও করেন। তিনি বললেন প্রভুর ইচ্ছায়। মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সুসম্পন্ন করার পর তিনি এবারে চললেন উত্তর দিকে। ছোট্ট বালক নারদ, 5 বছর বয়ক্রম, তিনি চলেছেন কোথায়? হিমালয়ের দিকে। দেখুন সেই 5 বছরের বালক হরিকথা শ্রবণ করে তার কি ইচ্ছা হয়েছে যে আমি সংসার ছেড়ে অরণ্যে গিয়ে সর্বদাই প্রভুর চিন্তা করব, প্রভুর লীলার কথা, প্রভুর গুণের কথা সর্বদা আমার হৃদয়ের মধ্যে আমি চিন্তন করব। আমরা মানে ছেলে মেয়ের জুতো খেতে খেতে মানে কি হচ্ছে যে একেবারে বিভিন্নভাবে অপমানিত হচ্ছি, কিন্তু আমরা এই সংসার ছেড়ে হরি বসব এই চিন্তা হচ্ছে না। পুত্র এসে পিতাকে প্রহার করছে সেই ধুন্দুকারীর মতন, তথাপি সে সংসারেই পড়ে রয়েছে। এই হচ্ছে সংসার, ভগবানের মায়াটা এমনভাবে সৃষ্টি, এমনভাবে সৃষ্ট যে সেই মায়ার কবল থেকে কেউ হরিভজন করার জন্য উন্মুখ হয়ে যে সংসার থেকে বেরিয়ে আসবে এ খুবই বিরল। আর যারা আসতে পেরেছেন তারা সাক্ষাৎ প্রভুর কৃপার পাত্র। তিনি ছোট্ট বালক সেই সমস্ত ভাগবতীয় কথা হৃদয়ে চিন্তন করতে করতে কত নদ, কত নদী, কত গ্রাম, কত নগর, কত ক্ষেত ইত্যাদি, কত মানে চাষাদের পল্লী, ঘোষ পল্লী অতিক্রম করতে করতে হিমালয়ের দিকে যখন আসছেন ছোট্ট বালক নারদ, তিনি কোথাও কোথাও দেখছেন ধাতুরাগে রঞ্জিত সমস্ত পর্বত শ্রেণী, কোথাও কোথাও দেব দেবাঙ্গনাগণ, হিমালয়টা হচ্ছে দেবভূমি তো, সেখানে তারা স্নানও কেলি করছেন, বিভিন্ন স্থান পরিদর্শন করতে করতে গভীর রজ মানে অনেক যখন সন্ধ্যাকাল সমাগত তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে একটি মানে মনুষ্যের অগম্য একটি বনের ভিতরে প্রবেশ করলেন। এখানে সেখান থেকে একটি সুন্দর নদী প্রবাহিত হচ্ছিল, হিমালয় তো চতুর্দিকেই গঙ্গারই ধারা বলা যায় সব, সেই নদীর জলে স্নান করে সেই শীতল অমৃততুল্য জল পান করে তিনি সারা দিনের ক্লান্তি দূরীকরণ করলেন। এবারে তিনি একটি বৃক্ষ মূলে বসে সেই যে ঋষিবৃন্দেরা প্রভুকে কিভাবে চিন্তন করতে হয় সেই পদ্ধতি তিনি জানতেন, তাই সেই অশ্বত্থ বৃক্ষ মূলে বসে মানে গাছের তলায় বসে গোড়াতে বসে তিনি প্রভুর চিন্তন করতে করতে প্রভু হৃদয়ের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে প্রভুর চিন্তা, প্রভু যখন হৃদয়ে এসে প্রকট হয়েছেন আনন্দের আর সীমা নেই, সর্বদাই তিনি আনন্দে বিভোর হয়ে আছেন। এর মধ্যে অকস্মাৎ কি হলো, সহসা সেই শ্রীহরি তার শ্রী অন্তর হতে মানে অন্তর্হিত হলেন। অন্তর্হিত হলে এই নারদ তিনি পাগলের মতো উঠে দাঁড়ালেন, কোথায় প্রভু, হে প্রভু কোথায় তুমি, কোথায় গেলে, তুমি আমার হৃদয়ের মধ্যে ছিলে, এখন তুমি কোথায় আছো, প্রভু আমাকে দর্শন দাও, প্রভু আমি তোমাকে না দেখে আর থাকতে পারছি না, প্রভু তুমি কোথায়। অকস্মাৎ আকাশবাণী হলো। কি আকাশবাণী? সেই আকাশবাণী কি বলছেন? বলছেন হে বৎস নারদ, অপক্ক যোগীগণ আমার দর্শন পায় না। তবে দর্শন দিলেন কেন? বলছেন হে নারদ, তুমি আমার কথা শ্রবণ করে আমার প্রতি আকৃষ্ট হয়ে সাধুদের কৃপা পাত্র হয়ে তুমি আমাকে তোমার হৃদয়ে ধারণা করতে পেরেছো, এবং আমি তোমার হৃদয়ে গিয়ে প্রকট হয়েছি এজন্যই, তুমি তো বালক, তোমার মধ্যে পূর্ণ জ্ঞান এখন নেই। আমাদের রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে মানে তিন প্রকার ভক্তের কথা বলেছে, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ। তা দেবর্ষি নারদ তখন কনিষ্ঠ ভক্তের মধ্যে, কনিষ্ঠ ভক্ত কেমন হয় তাকে যদি বলা হয়, আরে কি ওই মহামন্ত্র জপ করছো, এ করে খুব একটা লাভ হয় না, এ তো সাত্বিক মন্ত্র, তুমি এক কাজ করো, ওং আং হ্রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে এই মন্ত্র জপ করো, এতে দেখবে অনেক ধন সম্পত্তি অর্থ করি প্রাপ্ত হবে। সে কি করলো, মনে করলো এটাই ঠিক, সেটা করতে লেগে গেল। কেউ বললো, আরে এ কি করছো তুমি, দেবী মন্ত্র জপ করো, অন্য দেবী মন্ত্র, এই নবদুর্গা আসছে, নবদুর্গার মন্ত্র জপ করো, বড় বড় আশ্রম পাবে, বড় বড় ধন সম্পত্তি পাবে। কনিষ্ঠ ভক্ত মনে করলো এটাই ঠিক, কনিষ্ঠ ভক্তের লক্ষণ আমাদের রূপ গোস্বামীপাদ এমনই বর্ণনা করেছেন, তার নিজস্ব কোনো সত্তা থাকে না। তা হে নারদ, তুমি এখন কনিষ্ঠ ভক্ত, তুমি অপক্ক যোগী, তুমি মনে করবে কি যে কি জানি ভগবান বলে কিছু আছেন কি না, তা তোমার মধ্যে, তোমার মনের মধ্যে এই ভাব যাতে উৎপন্ন না হয় আমি সেজন্যই তোমাকে আমার এক ঝলক দর্শন তোমাকে দিয়েছি। হে নারদ, তুমি এই পৃথিবী পর্যটন করো, আর অন্তিম সময়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে, আমাকেই পাবে। এই বলে ভগবান তিনি অন্তরিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে দেবর্ষি নারদ তীর্থ হতে তীর্থান্তরিত হয়ে তিনি দর্শন করছেন। অকস্মাৎ একদিন কি হলো যে মহাপ্রলয়ের কাল এসে উপস্থিত হয়েছে, সমুদ্র তার বেলাভূমিকে পরিত্যাগ করছে, চতুর্দিকে জলমগ্ন হয়ে যাচ্ছে, সমস্ত কিছু একেবারে তছনছ হয়ে ধ্বংস হয়ে প্রভুতে বিলয় প্রাপ্ত হচ্ছে, আমিও সেই সঙ্গে গিয়ে প্রভুর মধ্যে মিলিয়ে গেলাম। এবারে প্রভু যখন আবার সৃষ্টিকার্য সংরচনা করা আরম্ভ করলেন, আমি তখন মানে তিনি ইত্যাদি সৃষ্টিচত্রের বর্ণন তো বিস্তারিত আসবে, অতএব এখানে আর সময় নেব না। এবারে সেই প্রভুর থেকে তার নাভিপদ্ম থেকে, নাভি থেকে এক মহাপদ্ম সৃষ্টি হলেন, তার উপরে ব্রহ্মাজি যিনি এই শশাগরা পৃথিবীর মানে সৃষ্টিদাতা বলা হয়েছে, তার থেকে আমি উৎপন্ন হলাম। অতএব হে বেদব্যাস, তুমি যে আমাকে মনে করছো আমি ব্রহ্মার পুত্র তা নয়, আমি তো ওই শূদ্রা মানে ওই দাসীর পুত্র। আমার এই নিন্দিত কলেবর প্রভু বললেন যে তুমি মানে অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করো, এই নিন্দিত শরীর নিন্দিত কলেবর তোমার ত্যাগ হলে তুমি মানে শ্রেষ্ঠ মানে ব্যক্তি হয়ে যাবে, তুমি আমার বিশেষ ভক্ত হবে। তাই আমি প্রভুর কৃপায় আবার ওই ব্রহ্মাজির থেকে উৎপন্ন হলাম, এবং আমি সর্বদাই প্রভুর গুণগ্রাম কীর্তন করে বেড়াতাম। এই যে আমার হাতে যে বিনা যন্ত্র, এটি এই দেবদত্ত বিনা প্রভুরই দেওয়া, তাই আমি এই দেবদত্ত বিনাতে ঝংকার দিয়ে প্রভুর যখন গুণগ্রাম করি, প্রভু আমাকে মানে বাহবা দেন, আমাকে খুব প্রশংসা করেন। আমি খুব সেই তুচ্ছ সেই শূদ্রা গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, আমি অনেক উন্নত সংস্কারের নই, আমার এই উন্নত সংস্কার হয়েছে একমাত্র এই হরিকথা শ্রবণ করে, এই শ্রীমৎ ভাগবত শ্রবণ করে। সম্পূর্ণ ইতিবৃত্ত বর্ণন করে শ্রবণ করালেন। বেদব্যাস তিনি একেবারে বড় আশ্চর্যান্বিত হলেন, বলছেন কি সর্বনাশ, যে নারদকে আমি মনে করতাম যে তিনি হচ্ছেন ব্রহ্মার পুত্র, তিনি দাসী পুত্র ছিলেন, শূদ্রার গর্ভ থেকে জন্ম নিয়েছে, তিনি এই ভাগবত শ্রবণ করে এত সুন্দর জন্ম লাভ করেছে, কি আশ্চর্য। দেবর্ষি নারদ বলছেন, তুমি সব কিছুই জানলে, তোমার মনে এটাই তো ধারণা ছিল এবং তুমি আমাকে এটাই প্রশ্ন করেছিলে যে সেই ভাগবত শ্রবণ করে কারো কিছু হয়েছে, তার সাক্ষাৎ প্রমাণ আমি, অন্যের কথা আর আমি তোমাকে কি বলবো, তার সাক্ষাৎ তুমি সমাধি যোগ অবলম্বন করে এখন সেই ভগবানের গুণরাশির কথা যেখানে বর্ণিত হয়েছে সেই শ্রীমৎ ভাগবত শাস্ত্র তুমি সংরচনা করো। এবারে তিনি সমাধি যোগ অবলম্বন করে দেবর্ষি নারদ সেখান থেকে তার সম্মুখে ধীরে ধীরে নিজ স্থানে গমন করলেন। বল দেবর্ষি নারদ কি জয়। এবারে তিনি সমাধি যোগ অবলম্বন করে এই ভাগবত শাস্ত্র রচনা করলেন, জীবের পরম মঙ্গলের জন্য, সাধুগণের পরম উপাদেয় পরম শ্রেয় এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। তিনি রচনা করলেন। বল শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি জয়। এবারে এই ভাগবত সংহিতা কাউকে না কাউকে দিতে হবে। নিজ পুত্র শুকদেবকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তিনি তো কোনো উত্তরই দিলেন না। তিনি কি করলেন, প্রব্রজ্জা হয়ে চলে গেলেন। তার পিতা চিন্তা করলো, এখন আমি যে এই ভাগবত শাস্ত্র রেখেছিলাম, মনে করলাম আমার পুত্রকে আমি সর্বপ্রথম মানে হৃদয়ঙ্গম করাবো, কিন্তু তা তো সম্ভব হলো না। এই ভাগবতের মধ্যে কেমন আকর্ষণ শক্তি আছে দেখুন। এবারে যে কথাগুলো মানে আমরা শ্রবণ করতে যাচ্ছি, এগুলো শাস্ত্রের একেবারে নির্যাস, শাস্ত্রের একেবারে সারাংশ, একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং খুব ভালোও লাগে। টিকাকারগণ কি বলছেন, যে তিনি তো কোনো কথাই শুনলেন না সুকমণি, তিনি চলে গেলেন। তার পিতা নিরাশ হয়ে গেলেন, বেদব্যাস নিরাশ হয়ে তিনি চিন্তা করছেন যে কি করা যায়। কোনো কোনো টিকাকারগণ বলছেন কাঠুরিয়া, আবার কোনো কোনো টিকাকারগণ বলছেন শিষ্য, অতএব দুটোই ঠিক, আমরা শিষ্য মনে করেই চলি। ব্যাসদেব নিজ শিষ্যদের মধ্যে কয়েকটি শ্লোক তাদের মুখস্থ করিয়ে দিলেন, বলছেন হে শিষ্যগণ যাও তোমরা বন হতে বনান্তরে গিয়ে তোমরা এই ভাগবতের শ্লোক কীর্তন করো, যদি সেই হরির গুণেতে আকৃষ্ট হয়ে আমার পুত্র শুকমণি তিনি যদি এই ভাগবত আস্বাদন করেন, হৃদয়ে ধারণা করেন, তাহলে আমার জন্মটা বা আমার এই সংরচনাটা মানে সার্থক হবে। মাধব বাবা একটু কাছে এসো, জরদে মাইক নেই তো আজকে। এবারে সমস্ত শিষ্যবৃন্দ তারা কি করছেন, সেই ভাগবতের শ্লোকগুলো যত্রতত্র কীর্তন করে বেড়াচ্ছেন, কোথায় তার পুত্র রয়েছে। এবার শুকমণি যেখানে আছেন, এক শিষ্য গিয়ে কি বলছেন, বরাপিরম নটবর বপু কর্ণয়া কর্ণিকারম বিভ্রাদবাস কনক কপিশম বৈজয়ন্তিঞ্চ মালম রন্ধ্রান বেনুরাধর সুদয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারন্নম শপদ রমণং প্রাবিশাদ গীত কীর্তি। শুকমণি তিনি ব্রহ্মের লীন হয়ে আছেন, কিন্তু ব্রহ্মে লীন হয়ে থাকলে কি হবে, এই যে বেদব্যাসের শিষ্য গিয়ে ভগবানের রূপের কথা বর্ণনা করছেন, বড়া পীড়ম নটবর বপু ইত্যাদি, সে ভগবানের রূপ কেমন, তিনি কেমন, তার ভঙ্গি কেমন, তার শৈলী, এই যে ভগবানের রূপের বর্ণনা, সেই শ্লোকটা তো আমাদের মতন নন যে আবার ব্যাখ্যা করে শ্রবণ করাতে হবে। তিনি সেই শ্লোকটা শুনেই একেবারে উদ্বেলিত হয়ে উঠলেন, বলছেন আহা ভগবানের রূপ এমন, ভগবানের সৌন্দর্য এমন, তিনি যখন সেই বেনর মানে মুখে যখন সেই বেনুটা সেই বংশীটা ধারণ করেন, তখন তার মানে রূপের শোভা দেখার জন্য ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত লালায়িত। আহা সেই ভগবান এত সুন্দর, না না আমি দেখি না সেই ভগবান কোথায়, তিনি কেমন, তিনি উঠতে যাচ্ছেন। তখন আবার মনের মধ্যে চিন্তা হচ্ছে কি জানি, দেখতে যদি কোনো ব্যক্তি সুন্দর হন, তার মনটা তো সুন্দর না হতে পারে, তার চিত্তটা অত সুন্দর না হতে পারে। তিনি আবার বসে পড়লেন, না না কেউ দেখতে সুন্দর হলেই তার মনটা যে সুন্দর হবে এমন তো হতে পারে না। তিনি আবার ব্রহ্মের ধ্যানে লিপ্ত হয়েছে, আর মনে মনে চিন্তা করছেন এত সুন্দর হোক, সুন্দর সুন্দর হলেই তার মনটা ভালো হবে এমন কোনো কথা নয়। এবারে আরেক শিষ্য গিয়ে কি বলছেন, আরেক শিষ্য গিয়ে বলছেন অহব কিজং স্তন কালকূটম জিগাংশয়া পায় দত্ত সাধ্বি লেবে গতিম ধাতৃচিতাম তদন্নম কং বা দয়ালুম শরণম ব্রজম জিগাংশয়া পিহরয়ে স্তনম দত্তাপ সদ্গতিম। এবারে বলছেন অহব কি আশ্চর্য, যে পুতনা স্তনে কালকূট বিষ সংলগ্ন করে তাকে মারার জন্য গেল, তাকে নিঃশেষ করে দেবে সেই ভগবানকে, তিনি কি করলেন, সেই পরম দয়ালু পরম কৃপালু প্রভু পরমেশ্বর, তিনি কি করলেন, তাকে মানে উত্তম গতি, মায়ের গতি প্রদান করলেন, তাকে মানে ধাত্রুচিতম মানে মায়ের গতি প্রদান করলেন। তা সেই ভগবানকে মানে যে ভগবানকে মারার অভিপ্রায় নিয়ে তাকে স্তনে কালকূট বিষ সংলিপ্ত করে মারার জন্য যে পুতনা গেল তাকে মায়ের গতি প্রদান করলেন। আহা, সেই ভগবানকে কেউ যদি শ্রদ্ধায়, কেউ যদি ভক্তিতে ভজন করেন তাহলে প্রভু তাকে কোন স্থান না দিয়ে দেবেন, এ তো মানে ব্যাখ্যা করা মুশকিল, বোঝানো মুশকিল। এ তো কেবল হৃদয় দিয়ে চিন্তন করতে হবে যে যাকে মারার জন্য যাচ্ছে যে রাক্ষসী তাকে মায়ের গতি প্রদান করছেন, আর কেউ যদি শ্রদ্ধান্বিত হয়ে সেই প্রভুকে সেই ভগবানকে ভজনা করেন তাহলে প্রভু যে কি গতি প্রদান করবেন তা তিনিই জানেন। এই কথা শুনে, সেই ভগবানের কৃপার কথা শুনে তিনি আর মানে স্থির থাকতে পারলেন না। হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী, বাদরায়ণী সেই সুকমুনি তিনি বলছেন, আহা, সেই ভগবান এত কৃপালু, এত দয়ালু যে তাকে মারার জন্য যে রাক্ষসী যাচ্ছে তাকে ধাত্রী মায়ের গতি প্রদান করছেন, আর সেই প্রভুকে কেউ যদি শ্রদ্ধায় ভজন করে তাহলে তিনি যে তাকে কত উন্নত স্থান দিবেন এ তো মানে চিন্তব্য, চিন্তার বিষয়। তিনি সমস্ত ধ্যান ধারণাকে ছেড়ে উঠে দাঁড়ালেন আর হরের গুণাক্ষিপ্তমতির ভগবান বাদরায়ণী, হরির গুণেতে মুগ্ধ হয়ে আকৃষ্ট চিত্ত হয়ে এবার সেই বাদরায়ণী মানে সুকমুনি তিনি উঠে দাঁড়িয়ে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর সেই শিষ্যগণকে, ব্যাসদেবের শিষ্যগণকে জিজ্ঞাসা করছেন, হে ভ্রাতগণ, হে ভাই, তোমরা এই এত সুন্দর শ্লোক কোথায় পেয়েছ গো? সেই ভগবানের রূপের কথা আমি শ্রবণ করলাম, সেই ভগবানের কৃপার কথা আমি শ্রবণ করলাম, বলো বলো তোমরা এই সমস্ত শ্লোকগুলো কোথায় পেয়েছ গো? শিষ্যগণ বলছেন যে হে ঋষে, আমরা তো মাত্র কয়েকটি শ্লোকই জানি, ইয়ম বিধ 18,000 শ্লোক রয়েছে আমাদের গুরুদেবের কাছে। বলছেন, ভাই তোমাদের গুরুদেবের কাছে আমাকে একটু কৃপা করে নিয়ে যাবে? বলছেন, হ্যাঁ কেন নিয়ে যাব না, চলুন। এবারে সুকমণি হরির গুণেতে আকৃষ্ট চিত্ত হয়ে এই ভাগবতের শ্লোকের প্রতি আকৃষ্ট হয়ে তিনি কি করলেন, যেখানে তার নিজ পিতা বেদব্যাস বৃক্ষমূলে বসে আছেন সমস্ত শিষ্যগণকে উপদেশ প্রদান করছেন সেখানে ছুটে গিয়ে দেখছেন নিজ পিতা। ব্যাসদেবের ভীষণ আনন্দ হল, এসো এসো পুত্র, আমি তোমার জন্যই এই 18,000 পরিপূর্ণ যে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আমি তোমাকে দিতে চাই। তিনি হরির গুণেতে আকৃষ্ট চিত্ত হয়ে এই ভাগবতকে হৃদয়ঙ্গম করলেন, হৃদয়ে ধারণা করলেন। দেখুন কোথায় সে তিনি একবারে ব্রহ্মার ব্রহ্মের সঙ্গে লীন হয়ে থাকতেন, নিষ্ণাত ব্রহ্মে তিনি সর্বদাই লীন হয়ে থাকতেন, তিনি সেই ব্রহ্মের ধ্যান ধারণা ছেড়ে হরির গুণেতে আকৃষ্ট চিত্ত হয়ে তিনি ছুটে গেলেন নিজের পিতার সমীপে। তাহলে এই ভাগবতের মধ্যে কেমন শক্তি আছে হে শৌনকাদি ঋষিবৃন্দ আপনারা চিন্তা করুন। এবং এই ভাগবত এমন কিছু, এমন পৃথিবীতে এমন কোনো পদার্থ, এমন কোনো জিনিস নেই যে ভাগবত প্রদান করতে পারে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ঈশ্বর প্রাপ্তি পর্যন্ত এই ভাগবত করিয়ে দিতে পারে। এই ভাগবতের মধ্যে সমস্ত কিছুই সন্নিহিত আছে। তা সেই ভাগবত আপনারা মানে শুদ্ধ অন্তকরণে শ্রবণ করুন। বলছেন, হে মহামুনি, আপনি আমরা সকলেই আকৃষ্ট হয়েছি যে সেই সুকমুনি তিনি ব্রহ্মের ধ্যান ধারণা ছেড়ে কেবলমাত্র দুটি শ্লোকের মানে অর্থ তিনি হৃদয়ে ধারণা করে তিনি সমস্ত ব্রহ্মের উপাসনাকে ছেড়ে তিনি একমাত্র সেই নিরাকার যে ধ্যান ধারণা তা ছেড়ে তিনি সাকার ভগবান শ্রীকৃষ্ণের উপাসক এবং তার প্রচার প্রসারের জন্য মুখ্য বক্তা হয়ে উঠলেন। এ তো বড় আশ্চর্যের বিষয়। এবং তিনি ব্রহ্মের ধ্যান ধারণায় কোথায় ছিলেন, একেবারে উচ্চ স্তরে, তিনি পর্যন্ত কি করলেন, এই কেবলমাত্র দুটি শ্লোকের প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পাগলের মতো নিজের পিতার সমীপে ছুটে গিয়েছিলেন। তাহলে কি শক্তি আছে এই ভাগবতের মধ্যে? যাদের চিত্তটা শুদ্ধ না, তারা এই ভাগবত যদি একটু মাত্র স্বাদ পেয়ে যায়, তারা পৃথিবীর সমস্ত স্বাদকে একেবারে অস্বাদ বলে মনে করবে। এই ভাগবতের মধ্যে এমন শক্তি সন্নিহিত আছে। হে ঋষিবৃন্দ, সেই পরম কৃপালু পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি সমস্ত পৃথিবীর দুষ্ট দুরাত্মা রাজন্যবর্গদের মানে মৃত্যু প্রদান করে, নিজেই মৃত্যু প্রদান করেছেন, করে কি করেছেন, তার যশ এই পাণ্ডবগণকে দিয়ে দিলেন। পৃথিবীর সকলেই জানে যে পাণ্ডবগণই সেই সমস্ত দুর্মদ সৈন্যদের বিনষ্ট করেছে, কিন্তু তা নয়, প্রভু নিজের ভক্তদের জন্য নিজের যশটা পর্যন্ত তাকে মানে ভক্তদের দিয়ে দেন। এমন দয়ালু আর কেউ আছে? দেখুন টিকার মধ্যে সাধুদের মহিমা বর্ণন করতে করতে কি বলছেন দেখুন, যে কোন ব্যক্তি যদি একজন ধনী লোকের শরণাপন্ন হয় তাহলে তিনি কি করবেন, নিজের কর্মক্ষেত্র বা নিজের যে ব্যবসা আছে, যে বাণিজ্য আছে, তার মধ্যে একটি উন্নত পদ দিয়ে দিতে পারেন, মানে তাকে চাকরি করে রাখবেন। কিন্তু কোন সাধু, তার কাছে কেউ যদি দীক্ষা নেয় তাহলে নিজে সাধু, অতএব তার শিষ্যকেও সাধু তৈরি করে দেন, অতএব নিজের বরাবরই তার স্থাপনা করে দেন, তাহলে সাধুদেরও মহিমা কম নয়। আর সেই সাধুরা যে প্রভুকে ভজনা করেন, সেই ভগবান শ্রী রাধা গোবিন্দ, তিনি তো আরো উদার চিত্ত। সেই ভগবানকে, সেই গোলোক বিহারী ভগবানকে কেউ যদি বলেন হে প্রভু আমি তোমার হলাম, তাহলে সেই প্রভু ওই গোলক থেকে ছুটে এই মর্তে চলে আসেন। সেই প্রভুকে যারা না ভজে তারা কুকুর, তারা উট, এইভাবে গালি দিয়েছেন কে, আমাদের সুকমণি। এবং সুকমণি তো রাগ হতে পারে না, সুকমণি বলছেন তারা গাধা, তারা উট, তারা কুকুর। আমি বলছি না, দেব সমাজ এই প্রকার বলেন, যারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে হরিকথামৃত কর্ণে প্রবেশ না করায় তাদেরকে গালি দেব সমাজ দিয়ে থাকেন। আমি দিন বলার শৈলী কেমন? এবারে সেই পাণ্ডবগণকে সমস্ত যশ দিয়ে দিলেন। এক প্রান্তে সেই দেবতার মতন পরম প্রতাপী পিতামহ ভীষ্মদেব স্বরের উপরে শায়িত, অপরদিকে সেই দুর্যোধন, তাকে তো কাক শৃগাল শকুনের আদিতে এসে তাকে মানে কামড়ে ধরতে যাচ্ছে, ভীমসেন তার উরু ভঙ্গ করে দিয়েছে, নড়ার শক্তি নেই, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। ঠিক সেমতো অবস্থায় মানে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা তার কাছে এলেন। দুর্যোধনের একেবারে মুমূর্ষ অবস্থা, ভীষণভাবে দুঃখিত এবং যন্ত্রণায় ছটফট করছে। সে সময় অশ্বত্থামা গিয়ে বলছেন যে হে রাজন, তোমার এই দুর্দশা দেখে আমার খুব খারাপ লাগছে, আমি কি করতে পারি? দুর্যোধন বলছে যে হে মিত্র, আমার একটাই দুঃখ থেকে গেল যে আমরা শত ভ্রাতা ছিলাম, আমরা একে একে সকলেই নিঃশেষ হয়ে গেছি, সকলেই মারা গেছি, সকলেই কালের কবলে পড়েছি, কিন্তু সেই পাণ্ডবগণ তারা পাঁচজনই জীবিত। অশ্বত্থামা বলে উঠল যে হে রাজন, আপনার কোনো চিন্তা নেই, এই আমি প্রতিজ্ঞা করলাম যে আজ ওই পঞ্চ পাণ্ডবকে আমি মানে এই পৃথিবীর থেকে চিরতরে মানে একেবারে নিঃশেষ করে দেব। শিবিরের মধ্যে রাতের অন্ধকারে দ্রৌপদীর মহাপরাক্রমশালী পাঁচ পুত্র শয়ন করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যাদের সঙ্গে থাকেন তাদের কোনো ক্ষতি হয় না, ওই পাণ্ডবগণই ওইখানে শয়ন করেন, কিন্তু সেদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বুদ্ধি করে সেখানে শুতে দেননি, শুয়ে রয়েছেন এই দ্রৌপদীর পাঁচ পুত্রগণ। কাক উল্লুক ন্যায় অবলম্বন করে অশ্বত্থামা রাতের অন্ধকারে লুকিয়ে সেখানে গিয়ে এই দ্রৌপদীর পাঁচ পুত্রকে হত্যা করলেন, তাদের শির এনে দিলেন দুর্যোধনকে। দুর্যোধন দেখে বলছেন হায় হায়, তুমি একই সর্বনাশ করেছো, তুমি আজ বড়ই নিন্দার কর্ম করেছ গো, এমন করা তোমার উচিত হয়নি। এ তো আমারই তোমার প্রতি ঘৃণা হচ্ছে যে তুমি এত অনায়াসে পাণ্ডবগণকে যে বধ করে নিয়ে আসবে, আমার তখনই সংশয় হয়েছিল যে তুমি এক অনর্থ করে বসবে। সত্যই তুমি যা করেছো এর জন্য মানে কেউ কোনোদিন মানে ক্ষমা করবে না। যখন দ্রৌপদী তার পাঁচ পুত্রের সেই কর্তন করা শরীর দেখলেন, তার তো একেবারে দুঃখে ভেঙে পড়লেন, এমনভাবে রোদন করছিলেন যা ভাষায় বর্ণনা হয় না। আলুলায়িত কেশে কখনো এই পৃথিবীতে আছাড় খাচ্ছেন, কখনো উঠে দাঁড়াচ্ছেন, কখনো বিলাপ করছেন। পাণ্ডবগণ একত্রিত হলেন সেই কৃষ্ণচন্দ্র ভগবান, তিনিও তার সম্মুখে গেলেন, তিনিও কিছু আর বলতে পাচ্ছেন না। অর্জুন ভীমসেন তারা প্রতিজ্ঞা করলেন, ভগবান শ্রীকৃষ্ণও তাতে অনুমোদন করলেন, বললেন যে সেই দুষ্ট দুরাত্মা যেই হোক না কেন তাকে আমরা প্রাণদণ্ড দেব, তার শির কেটে নিয়ে আসব, তার মুন্ড সেই মুন্ডর উপরে দাঁড়িয়ে তুমি তোমার পুত্রদের জন্য তর্পণ আদি অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, ভগবান নিজে বললেন। এবারে সেই দুরাত সেই যে অশ্বত্থামা সে তখন ভয়ে বুঝতে পারল যে আমাকে তো আর মানে কেউ নিস্তার দেবে না, আমি তো মরে যাবই। তিনি ব্যাসদেবের আশ্রম সেদিকে ছুটলেন, সম্ভাপ্রাস আশ্রমের দিকে। একে অপরের মধ্যে সেই মহাবাণ যে ব্রহ্মাস্ত্র তা নিক্ষেপ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ইঙ্গিত করে বাণ নিক্ষেপ করলেন। কিন্তু ওই যে অশ্বত্থামা সে ব্রহ্মাস্ত্র চালনা করতে পারত কিন্তু ফ্রিয়ে নিতে পারত না, কিন্তু অর্জুন দুটোই পাত অর্জুন তো ফ্রিয়ে নিলেন ব্যাসদেবের কথা অনুযায়ী। ভগবান কি করলেন, তাদেরকে আদেশ দিলেন যে বন্দি করো, বলিবর্ধনের বলিবর্ধদের ন্যায়। বলিবর্ধ মানে যেমন যজ্ঞের পশু অজ বা বৃষ আদিকে যেমনভাবে দড়ি দিয়ে বন্ধন করা হয়, সেই প্রকার বলিবর্ধদের ন্যায় দড়ি দিয়ে বন্ধন করে তাকে দ্রৌপদীর সামনে এনে ফেলে দিলেন। এবারে ভীমসেন তিনি বলছেন আমি এই একে এই মুহূর্তে বধ করব। অর্জুন বলছেন আমি তীক্ষ্ণ স্বর দ্বারা এর গলদেশ কেটে দিচ্ছি। কিন্তু দেখুন এই ভারতভূমির নারীরা কেমন, দেবী দ্রৌপদী তার পাঁচ পুত্রকে হারিয়ে ফেললেও তারা মৃত্যুর কবলে পতিত হলেও ওই অশ্বত্থামার দ্বারা তখন তিনি তার ভাবকে পাল্টে দিলেন, না না আমি বুঝতে পেরেছি যে পুত্র হারিয়ে যাওয়ার কি নিদারুণ যন্ত্রণা, আমি চাই না যে তোমাদের গুরুপুত্রকে তোমরা বধ করে তোমাদের গুরুমাতা সেই যে কৃপী সে যে দুঃখিত হোক এ আমি চাই না। আমি বুঝতে পেরেছি যে পুত্র হারিয়ে গেলে কেমন বেদনা হয়, কেমন ভেতরটা যন্ত্রণায় ছটফট করে। অতএব হে ভীমসেন, হে ধনুধারী অর্জুন, তোমরা কেউ তাকে বধ করো না, তাকে ছেড়ে দাও। ভীমসেন গর্জন করে উঠলেন, না না তা কোনো প্রকারেই সম্ভব নয় পাঞ্চালী, আমি প্রতিজ্ঞা করেছি তাকে আমি বধ করব। অর্জুন সে বলছে না না পাঞ্চালী এ হতেই পারে না, আমাদের পুত্র আমাদের পাঁচটি একেবারে নিঃসহায় অবস্থায় যারা শুয়েছিল তাদেরকে নেহাত্তা বধ করেছে, আমি তাকে ছেড়ে দেব না। বলছে না না তাকে মারা ঠিক হবে না। মারদিদস্য জননী গৌতমী পতিদেবতা যতাহম মৃতবৎসর্তা রদিম্য শ্রুমুখী মুহু। না না তোমাদের গুরুমাতা সেই কৃপি সেও আমি যেমন পুত্র হারিয়ে বেদনা বুঝতে পাচ্ছি, তোমাদের এই গুরুপুত্রের মৃত্যু হলে তোমাদের গুরুমাতা কৃপি সেও আমার মতো রোদন করবে, না 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 আমি তা চাই না, তোমরা ছেড়ে দাও। যুধিষ্ঠির মহারাজ অনুমোদন করছেন যে না না দ্রৌপদী যা বলছে হে ভ্রাত অর্জুন, হে ভ্রাত ভীমসেন তোমরা মেনে নাও। বলছেন না কোনো প্রকারেই সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মানে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। অর্জুন বলছেন যে হে সখে তুমি এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন, তুমি কিছু বলো। বলছেন দেখো এ তো তোমাদের পারিবারিক বিষয়, এতে তোমরা বিচার করো। বলছেন না না তুমি বলো আমাদের কি করণীয়, আমরা যা কিছুই করি তোমার পরামর্শ নিয়ে করি। আজ তুমি মানে নিজেকে পর মনে করে এক পাশে দাঁড়িয়ে আছো আর বলছো এ তোমাদের পারিবারিক বিষয়, তাই কি হয় হে কেশব তুমি বলো। তা বলছে না না তোমরা বিচার করো না, তোমাদের মধ্যে বিচার ক্ষমতা রয়েছে। তখন তিনি বলছেন দেখো দেবী দ্রৌপদী এবং ধর্মরাজ যুধিষ্ঠির যে কথা বলছেন সেটা ঠিক, অর্জুন যে কথা বলছেন সেটা ঠিক, ভীমসেন যেটা বলছেন সেটাও ঠিক। অর্জুন তখন হাত জোর করে বলছেন প্রভু আপনি এই ত্রিভঙ্গ তা আপনি সব কথাগুলো ওই ব্যাকা কথাই বলেন, প্রভু আপনি ঠিক করে বলুন, আপনি বলছেন পাঞ্চালী আর জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির যা বলছে সেটা ঠিক মানে ছেড়ে দাও, আবার আমি আর ভীমসেন মারতে চাইছি সেটাও ঠিক, তা আমি কোনটা বুঝব। অর্জুন হাত জোর করে মানে মাথা মানে হাঁটু নিচু করে হাঁটুটা ভূমিতে ঠেকিয়ে হাত জোর করে চরণের কাছে বলছেন যে প্রভু শিষ্যত্বে অহম, একদিকে আমি আপনার সঙ্গে অনেক সম্বন্ধে যুক্ত থাকলেও শিষ্যত্বে অহম, আমি আপনার শিষ্য, অতএব আপনি গুরুরূপে আমাকে উপদেশ করুন। দেখুন কত সুন্দর কথা বললেন, কারণ গুরু সদ্গুরু শিষ্যকে শাস্ত্রের কথাই বলবেন। বলছেন ঠিক আছে বৎস শিষ্য, হে অর্জুন আমি তোমার কথায় প্রসন্ন হয়েছি যে তুমি আমার শিষ্য একদিকে, তা শোনো শাস্ত্রে কি বলেছে, আমি তো শাস্ত্রের বাইরে কিছু বলি না, তা সেই শাস্ত্রে কি বলেছেন, ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততায়ী বদারহন। বলছেন প্রভু আপনি সত্যি মানে ব্যাকা তো ব্যাকাই, এখনো আপনি সহজ কথা বললেন না, আপনি বলছেন ব্রহ্মবন্ধুর নহন্তব্য, ব্রাহ্মণ কোনো অবস্থাতেই কোনো প্রকারেই বধযোগ্য নয়, আততায়ী বদারহন, যারা শস্ত্রধারী যারা বালকদের বধ করে সে ব্রাহ্মণ হোক আর কিছুই হোক তাকে বধ করতে হয়, প্রভু এখনো তো আপনি সেই ব্যাকা কথাই বললেন। বলছেন দেখো আমি তো শাস্ত্রে যা বলেছে আমি তা ব্যক্ত করলাম, এবার তোমরা বিচার কর। এবারে বিচার করে তখন কি করলেন, অর্জুন দেখলেন যে ব্রাহ্মণকে অপমান করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই অপমানের কথা যতবার সে চিন্তা করবে ততবারই তার মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিত আকার অনুসারে কি করলেন, তিনি তীক্ষ্ণধার অস্ত্র দিয়ে তার কেশ সহিত এই মণিকে তুলে নিলেন, কেশ সহিত বলেছেন, এবং সেই মণিটা তুলে নিলেন এবং তাকে মানে ধাক্কা দিয়ে বাইরে শিবির থেকে ফেলে দিলেন, বললেন যাও চলে যাও এখান থেকে। এইভাবে তাকে অপমান করে বের করে দেওয়া হলো। কোনো মহান ব্যক্তি কোনো ব্রাহ্মণ ব্যক্তি কোনো সাধু ব্যক্তি যদি ঘোরতর অন্যায় করে থাকে তাহলে সে কিন্তু বধযোগ্য নয়, এই মানে এই প্রসঙ্গ অনুসারে সিদ্ধান্ত টিকাকারগণ এমনই দিয়েছে। কোনো সাধু সে যদি ভুল ভ্রান্তি হতে পারে, সে যদি ঘোরতর অন্যায় করে থাকে অপরাধও করে থাকে, মৃত্যুদণ্ড তার জন্য নির্ণয় করতে নেই। এবারে তাকে বের করে দিলেন, পঞ্চপুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়াদি সুসম্পন্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত কিছু সুসম্পন্ন করে দিয়ে সেই পাণ্ডবদের সঙ্গে আরও বহুদিন থাকলেন। দ্বারকা প্রদেশ থেকে বারংবার চিঠি আসে যে হে কেশব হে মাধব তোমাকে দেখার জন্য আমরা সকলেই মানে উদ্বিগ্ন চিত্তে আছি, আজ বহুদিন হয়ে গেছে সমস্ত যুদ্ধ সমাপ্ত হয়েছে, তা এবার কৃপা করে তুমি এসো। যারা বয়োজ্যেষ্ঠ তারা পত্র প্রেরণ করতেন, কিন্তু সেই পাণ্ডবগণ মাতা কুন্তী দেবী দ্রৌপদী দেবী সুভদ্রা মানে ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী তারা কেউ যেতে দিতে চান না, কেউ কি কৃষ্ণকে ছাড়তে চান প্রভুকে ছাড়তে চান। একবার প্রভু বললেন দেখো আমাকে কতদিন তোমরা আটকে রাখবে, আমার সেখানে স্বজনগণ আছে, সেখানে আমি না গেলে হবে না, অনেক রাজকার্যাদিও আছে, অতএব আমি যাই। এবারে আগের দিন রাত্রে সমস্ত সভা হলো, নির্ণয় হলো, প্রভু কি করছেন একটি পদ রথের উপরে বিন্যস্ত করেছেন আরেকটি পদ রথে তুলতে যাচ্ছেন। সে সময় সেখানকার কি যে অবস্থা, সমস্ত বিধবা নারীগণ তারা প্রভুকে সব স্তুতি করছেন। মাতা কুন্তী বারবার মূর্ছাপ্রাপ্ত হওয়ার মতো অবস্থা, কেশব আমার থেকে চলে যাবে, দেখো আজ আমি সব কিছু পেয়েছি তাই কেশব আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার যখন কেউ ছিল না তখন এই কেশবই ছিল, তাই তারা বিলাপ করছে, রোদন করছে। প্রাসাদোপরি সমস্ত নারীগণ ভগবানের সেই যাত্রা দর্শন করছেন, তিনি দ্বারকা উদ্দেশ্যে চলে যাবেন। সকলে খুব মানে মর্মান্তিকভাবে দুঃখিত, সকলে অস্ত্র বিসর্জন করছেন, আর ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা, তার যশোরাশির কথা সমস্ত নরনারীরা তারা বর্ণন করছেন। আহা, সেই প্রভু আমাদের সঙ্গে ছিলেন, আজ আমাদের থেকে বিচ্ছেদ হয়ে চলে যাচ্ছেন, তারা ভীষণভাবে দুঃখিত। ভগবান একটি পদ রথের উপরে বিন্যস্ত করেছেন, একটি পদ রথে তুলতে যাচ্ছেন, এমতাবস্থায় এক দেবী দূর থেকে বলছেন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। এক দেবী, এক নারী উচ্চ কণ্ঠে রক্ষা করুন বলতে বলতে ছুটে আসছে। আর কি বলছেন সেই শ্লোকটাও কত সুন্দর, আমরা একটু আস্বাদন করি। পাহি পাহি মহাযোগিং দেবদেব জগৎপতে নন্নম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে প্রভু, হে ভগবান, পাহি পাহি আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমার পেছনে এক বিশাল অগ্নিকাণ্ড আমাকে মানে ধাওয়া করছে, আমাকে তাড়না করছে, সেই যন্ত্রণায় আমি ছটফট করছি, প্রভু আমি আমার প্রাণ ভিক্ষা চাইছি না, এই পাণ্ডবদের অন্তিম বংশজ আমার গর্ভে রয়েছে, সেই সন্তানকে আপনি রক্ষা করুন, প্রভু আমাকে আপনার রক্ষা করতে হবে না। আর কি বলছেন, নন্নম তদভয়ম পশ্যে, হে প্রভু এই পৃথিবীতে শরণদাতা বলে কেউ আছে বলে আমার মনে হয় না, হে প্রভু এই পৃথিবীতে বা এই দুনিয়াতে একমাত্র শরণদাতা বলতে আপনি, অতএব হে প্রভু, হে ভগবান, হে পরমেশ্বর, হে মাধব, হে ভগবান আমি তোমার শরণাপন্না। দেখুন কেমন নিবেদন, কেমন সমর্পণ। প্রভু কি করলেন, যখন দেখলেন পেছন দিকে তাকিয়ে মানে দেবী উত্তরা, তিনি রোদন করতে করতে একেবারে প্রভু শরণাপন্না, তখন কি করলেন, এই ভারতভূমিতে এই পৃথিবীতে ভগবান মায়েদের গর্ভে মানে একবার দুবার নয় বারংবার অবতার গ্রহণ করেছেন, কিন্তু এমন যে মাতৃগর্ভে ভক্ত এবং ভগবানের একসঙ্গে যে প্রবেশ এটা আর কোথাও দেখা যায় না। তিনি কি করলেন, তৎক্ষণাৎ উত্তরা বলার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে উত্তরার গর্ভমধ্যে প্রবিষ্ট হয়ে তিনি পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন, তাকে প্রাণ দান করলেন। এবং টিকাকারগণ বলছেন কি যে তাকে ভগবান কৌমদকী গদা ঘূর্ণন করিয়ে তাকে রক্ষা করেছিলেন, টিকাকারগণ বলছেন। কিন্তু যিনি সাক্ষাৎ প্রত্যক্ষ সাক্ষাৎভাবে দেখেছেন যে পরীক্ষিত মহারাজ, তিনি বড় হয়ে বলতেন, না তো প্রভু তো আমাকে সুদর্শন চক্র দিয়ে রক্ষা করেছেন, তাহলে দুটো ভেদ হয়, ভেদ হলো। তাই টিকাকারগণ সমস্যা সমাধান করেছেন যে পরীক্ষিত মহারাজ যখন গর্ভমধ্যে ছিল তার পূর্ণ জ্ঞান ছিল না, তিনি ভগবান সেই কৌমদকী নামক যে গদা এমনভাবে ঘূর্ণন করেছিলেন যে এত দ্রুত গতিতে ওই গদা ঘুরেছিল যা দেখে সুদর্শন চক্রবর্ত মনে হয়েছিল, কিন্তু বাস্তবিক তিনি ওই কৌমদকী গদাই ঘুরিয়েছিলেন, সমস্যা দিয়েছিল। টিকা এই ভাগবতের আমাদের পণ্ডিতজি আজই আমাকে বলছিলেন যে শুধু ওই মূল পড়লে ভাগবতের তাৎপর্য বোঝা যাবে না, বাস্তবিক যতক্ষণ পর্যন্ত টিকার আধারে না চলা যাবে এই ভাগবতের মধ্যে পূর্ণ রস আস্বাদন করা সম্ভব নয়। তা এখানে টিকাকারগণ সমস্যার সমাধান করে দিয়েছেন, সর্বসমক্ষে তিনি ওই সঙ্গে সঙ্গে উত্তরার গর্ভকে রক্ষা করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে দেবী উত্তরা তিনি একবার বলার সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করলেন, টিকাকারগণ প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন, আর সেই যে দ্রৌপদী দেবী দ্রৌপদী তিনি একেবারে অর্ধ নগ্না অবস্থায় প্রভুকে স্মরণ করেছিলেন, প্রায় সমস্ত শরীর থেকে তার কাপড়টা মানে দুষ্ট দুরাত্মা দুঃশাসন আদি খুলে নেওয়ার চেষ্টা করেছিল, সেই দৃশ্য মানে চিন্তন করা বড়ই দুঃখদ এবং শরীরের মধ্যে ক্রোধ এসে উৎপন্ন হয়, তিনি সেই অন্তিম সময়ে তাকে চিরখণ্ড প্রদান করেছিলেন। তা কেন, কেন এত বিলম্ব? সেই দ্রৌপদী কত দুঃখিত, কত দুঃখিতা, কত লাঞ্ছিত হতে হয়েছিল, তারপরে প্রভু তাকে মানে রক্ষা করেছিলেন, তার সম্মানকে বাঁচিয়েছিলেন। কেন তাকে এত ইয়ে করতে হলো, কেন তাকে এত মানে অপেক্ষা করতে হলো? বলছেন দেখো, সমর্পণ, সমর্পণের মধ্যে তফাৎ থাকার জন্য এই অবস্থা। দেবী দ্রৌপদী প্রথম অবস্থায় তিনি কি জানতেন যে এখানে পিতামহ ভীষ্মদেব আছেন, জ্যেষ্ঠতা তো সেই অন্ধ ধৃতরাষ্ট্র আছেন, বিদুর কাকা আছেন এবং দ্রোণাচার্য কুলগুরু কৃপাচার্য আছেন, আর আমার সেই পাঁচ পাঁচ মহা যোদ্ধা পতিগণ আছে, আমাকে তো কেউ না কেউ রক্ষা করবে। সেই কারণে প্রভু তাকে রক্ষা করেন। সমস্ত কিছু ছেড়ে যখন গোবিন্দের চরণে শরণাপন্ন হওয়া যাবে, তখনই শ্রী গোবিন্দ তাকে রক্ষা করেন। ওই যে আমি দুই তিন নৌকায় পা দিয়ে রাখবো, গোবিন্দ আমাকে রক্ষা করবেন, এ কদাপি সম্ভব নয়। আর এই দেবী উত্তরাকে কেন একবারে সঙ্গে সঙ্গে রক্ষা করলেন, তার আত্মনিবেদনটা কেমন দেখুন। নন্নম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে দেব, হে আদিদেব, হে পরমেশ্বর, এই পৃথিবীতে শরণদাতা বলতে আপনি একা, অতএব আমি আপনার শরণাপন্না। কারো কাছে তিনি শরণ গ্রহণ করেননি দেবী উত্তরা। তাই ভগবান এই শরণাপন্নার শরণাপন্ন হওয়ার কারণে তিনি তৎক্ষণাৎ উত্তরার গর্ভকে রক্ষা করলেন। ভগবানের সেদিনও যাওয়া হলো না, সেদিনও দ্বারকা প্রদেশে যেতে পারলেন না, কারণ পিসিমা কুন্তী দেবী তিনি রোদন করতে থাকলেন। তিনি ২৬টি শ্লোকে প্রভুর স্তব স্তুতি করেছেন। তিনি বলছেন, হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, হে পরমেষ্ঠিন, হে পরমাত্মন, একমাত্র তুমি আমাদের আপনজন, এবং আমি এক অবলা নারী, আমি তোমাকে কি করে চিনতে পারবো গো? আমি সেই ছোটবেলা থেকে দেখছি যে তুমি মানে তোমাকে কেউ জানতে পারে না, তোমাকে কেউ চিনতে পারে না, আমি তো এক অবলা অবলা মূর্খা নারী, সমস্ত মুনি ঋষিবৃন্দ জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেও তোমাকে বিন্দুমাত্র জানতে পারে না, সেই দেবতাগণ পর্যন্ত তোমাকে জানতে পারে না, ব্রহ্মা পর্যন্ত তোমার প্রতি মোহিত হয়েছিল, আমি এক অবলা নারী, আমি তোমাকে অল্প অল্প জানতে পেরেছি তোমার কৃপায়, কিন্তু আমি তো অবলা নারী, কিভাবে স্তব করতে হয়, কিভাবে স্তুতি করতে হয়, হে প্রভু আমি তাও জানি না, তাই হে গোবিন্দ, হে মাধব, আমি তোমাকে কেবলমাত্র মানে নমস্কারই করি, এছাড়া আমি আর কি বলবো। নমস্যে পুরুষং তাদ্য মিশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানম মন্তবহিরবস্থিতম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, আমি তোমাকে শুধু দণ্ডবাদ প্রণামই করি, আমি আর কি বলবো, আমি অবলা নারী। তিনি ২৬টি শ্লোকে প্রভুকে এমনভাবে মানে নমস্কার জানিয়েছেন যা বাস্তবিক হৃদয় গ্রাহী, হৃদয়কে আকর্ষণ করে নেয়। তিনি বলছেন যখন বারবার প্রভুকে প্রণাম জানাচ্ছেন, শ্রীকৃষ্ণ সেদিনও দ্বারকায় আর যেতে পারলেন না, তিনি পিসিমার হাত দুটোকে ধরে আবার অন্তপুরে প্রবিষ্ট হচ্ছেন আর বলছেন, হে পিসিমা, আজ তোমার কি হয়েছে যে তুমি আজ আমাকে, আমি তোমার পুত্র সমতুল্য, আমি তোমার ভাই বসুদেবের পুত্র, তুমি যদি আমাকে দণ্ডবাদ প্রণাম করো, আমার নরকগমন হবে না, আমার পাপ হবে না, আমার অপরাধ হবে না? পিসিমা বলছেন, হে কেশব, হে মাধব, তুমি আমাকে কতদিন আর এইভাবে তুমি লুকিয়ে রাখবে? আমি নারী হলেও আমি বুঝতে পেরেছি তুমি, তোমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি হয়েছে, তোমার দ্বারাই এই বিশ্ব প্রতিপালিত হচ্ছে, তোমার দ্বারাই এই বিশ্ব আবার তোমাতেই বিলয় প্রাপ্ত হয়। হে পরমেশ্বর, তুমি আমার সঙ্গে আর ছলনা করো না, তুমি যে কে এ আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে আর অমনভাবে মায়া জবনিকার মধ্যে আচ্ছন্ন করে দিও না। আমি জানি যে তুমি সাধারণ কেউ নয়। আমি কি জানি না, আরে আমার পুত্রগণের কি সামর্থ্য আছে, কি বল আছে, কি পরাক্রম আছে যে এই সমস্ত দুর্মদ অসুরগণকে বিনষ্ট করবে? এ তো আমি জানি, তুমি সব নিজের নিজেই সব কিছু করেছ, আর করে আমার পুত্রগণের মধ্যে সেই যশ বিভাজন করে দিয়েছ। আমি জানি আমার পুত্রগণের কোনো সামর্থ্য নেই, কোনো শক্তি নেই। হে গোবিন্দ, হে মাধব, তুমি আমার সঙ্গে ছলনা করো না। আমি তোমাকে যৎকিঞ্চিত তোমার কৃপায় জানতে পেরেছি, তুমি আমাকে কৃপা করো। বললেন, পিসিমা, তুমি আমার থেকে কিছু একটা বর নাও। সমস্ত সকলেই আমার থেকে কিছু না কিছু চায়, তা তুমি আমার থেকে কিছু নাও গো। বলছেন, হে গোবিন্দ, আমি কি নেব তোমার থেকে? আমি আজ সব কিছু ফিরে পেয়েছি। সেই ছোট ছোট পুত্রদের নিয়ে আমি কিভাবে বনে জঙ্গলে, সেই লাক্ষাগৃহ আবার বনপ্রদেশে, আবার দ্রুত ক্রীড়ায় হেরে পরাজিত হয়ে বনবাসে থেকে তুমি আমাদের পাশে পাশে থাকতে, আমাকে রক্ষা করতে। হে গোবিন্দ, হে মাধব, আজ তুমি আমাদের সব ফিরিয়ে দিয়েছ, আমার পুত্রদের রাজ্য দিয়েছ, আমার পুত্র যুধিষ্ঠিরকে সম্রাট করে দিয়েছ, সব কিছু আমি ফিরে পেয়েছি, তাই তোমাকে হারাতে বসে। হে গোবিন্দ, এর থেকে দুঃখ আর কি আছে? আমি কিছু চাই না। হে গোবিন্দ, তুমি যদি আমাকে বাস্তবিকই কিছু দেবে, তাহলে তুমি আমাকে এই বর দাও। কি বর? বিপদহ সন্তুতা সৎসৎ তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যত স্যাদ অপুনর্ভব দর্শনম। হে গোবিন্দ, আমি যখন যখনই বিপদে পড়েছি, তুমি এসে আমাকে রক্ষা করেছ, আমাকে দর্শন দিয়েছ। হে গোবিন্দ, আজ আমি সব কিছু ফিরিয়ে পেয়েছি, তাই আজ তোমাকে আমি হারিয়ে ফেলছি। সকলকে পেয়েছি, তাই তোমাকে হারাতে বসেছি। হে গোবিন্দ, আমাকে জন্মে জন্মে তুমি বিপদের মধ্যে, আপদের মধ্যে, মানে দুঃখের মধ্যে রেখো, তাহলে আমি তোমাকে বারংবার দর্শন পাব। হে গোবিন্দ, এছাড়া আমি আর অন্য কিছু চাই না। দেখুন, পিসিমা কুন্তিদেবী তিনি কেমন প্রকৃতির মানে ভক্ত ছিলেন। এই শ্রীমৎ ভাগবতের বুকে যত যত নারীদের চরিত্র কীর্তিত হয়েছে, কীর্তন করা হয়েছে, তার মধ্যে এই কুন্তিদেবীর যে চরিত্র একেবারে অমৃত। যদি কোনো পাষাণ হৃদয় ব্যক্তিও কুন্তিদেবীর চরিত্র শ্রবণ করেন, তথাপি সে অশ্রু বিসর্জন তাকে করতেই হবে। এমন নির্মল, এমন স্বচ্ছ ভগবানের প্রতি যে প্রেম, তা অন্য কারোর মধ্যে দেখা যায় না। এই কুন্তিদেবীর চরিত্র বড় সুন্দর, যা আমাদের সময় সাপেক্ষ পূর্ণরূপে বর্ণন করাও সম্ভব নয়। আমরা ক্রমান্বয়ে তা শ্রবণ করব, তার দেহত্যাগ আদিও আমরা শ্রবণ করব। এবারে এই কুন্তিদেবীর সঙ্গে কৃষ্ণ অন্তপুরে প্রবিষ্ট হলেন। আর ভগবানের কাছে চাইছেন কি? আপদ বিপদ দুঃখ, যেগুলো ভগবানের মানে ভাণ্ডারে নেই। ভগবানের ভাণ্ডারে তো এই সমস্ত কিছু থাকবে না, দোষ জাতীয় কোনো কিছুই তার মধ্যে নেই। অতএব তিনি তো আর দিতে পারলেন না, হাত দুটোকে ধরে বলছেন যে, পিসিমা, তুমি আমার থেকে এই বর চাইলে? এত কিছু থাকতে, আমি যদি কাউকে বলি তুমি বর নাও, তাহলে সে কত সুন্দর সুন্দর বর চায়। বলছেন, হে গোবিন্দ, আমি এমন বর চাই না যে আমি তোমার থেকে দূরে থাকি। আমি এটাই চাই, জন্মে জন্মে তুমি আমাকে বিপদহ সন্তু, সেই আপদ বিপদের মধ্যেই রেখো, তাহলে তোমাকে আমি কখনো বিস্মরণ হব না, আমি তোমাকে কখনো ভুলে যাব না। হে গোবিন্দ, তুমি দেবে যখন আমাকে এটাই দিও। গোবিন্দের আর কিছু বলার নেই, ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মুখে কে কথা বলতে পারেন? কিন্তু পিসিমার এই যে জবাব, এই যে তার প্রশ্ন, তার প্রতিউত্তর তিনি কোনো জবাবই দিতে পারলেন না। ভক্ত ভগবানের কাছে পরাজিত হলেন। বাস্তবিক তাহলে পিসিমার কেমন ভক্তি ছিল, কেমন ভাব ছিল? সেদিন যাওয়া হলো না, গভীর রজনীতে দেখছেন সকলে, রাজ্যের সকলেই শয়ন করেছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের কক্ষটি আলোকিত হয়ে আছে। গোবিন্দ নিজে গেলেন, গিয়ে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে জ্যেষ্ঠ ভ্রাত, হে রাজন, আপনি এখনো বিশ্রাম করেননি? যুধিষ্ঠির দেখছেন চোখ থেকে অশ্রু বিসর্জিত হচ্ছে। বলছেন, কি ব্যাপার, তোমার চোখে জল? বলছেন, হে কেশব, হে মাধব, আমি কি করে ঘুমাতে পারি বলত? আমি নিজ হস্তে সমস্ত আত্মীয় বর্গদের নিধন করেছি, তাতেও আমার বিশেষ দুঃখ নেই, কিন্তু তাদের সমস্ত পত্নীগণ যখন বিধবার বেশে সেই শ্বেত বস্ত্র পরিহিতা হয়ে আমার সম্মুখে এসে বিলাপ করে, আমার চিত্তটা, আমার হৃদয়টা একেবারে দুঃখে ফেটে চৌচির হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। ভগবান দেখলেন যে আমি তার মামাতো ভাই, আমি যদি তাকে জ্ঞান প্রদান করি তাহলে সে গ্রহণ করতে পারবে না। একজন জ্ঞান প্রদান করতে হলে সাধারণ নিয়মে কে, একজন বয়োজ্যেষ্ঠ হবে, বড় বড় চুলদাড়ি পাকা ব্যক্তি হবে, তাহলে তাদের কথার দাম বেশি হয়। ভগবান দেখছেন আমি তো যুবক, আমার কথায় তার মধ্যে আবার আত্মীয়তা বোধ আছে, যে আমি তার মামার পুত্র, মামা বসুদেবের পুত্র, অতএব আমি কিছু বলবো না। আমি ওই বৃদ্ধ রণাঙ্গনের এক প্রান্তে শায়িত দেবতার তুল্য যে ভীষ্মদেব, তার মুখ থেকে আমিই বলাবো। তিনি বলছেন যে আগামী দিন প্রাতকালে আমরা সকলে মিলে পিতামহ ভীষ্মদেবের নিকটে যাব। সকলে সমবেত হয়ে ভীষ্মদেবের নিকটে যাওয়ার উপক্রম করছেন। সেখানে সমস্ত ব্রহ্মর্ষিগণ, দেবর্ষিগণ, রাজর্ষিগণ এবং পর্বতাদি দেবর্ষি নারদ, ঋষি ধৌম্য, যে ধৌম্যের চরিত্র আমরা শ্রবণ করেছিলাম, পাণ্ডবগণের মুখ্য পুরোহিত, এবং ব্যাসদেব, বৃহদস্য এবং বরদাস্য শিষ্যদের নিয়ে ঋষি পরাশর, পরশুরাম আদি বশিষ্ঠ ঋষি, এবং প্রীত, গৃহসমত, অশীতি, কক্ষ ইত্যাদি ইত্যাদি, গৌতম, অত্রি, অন্যান্য সমস্ত ঋষিগণ যখন জানতে পারলেন যে ভগবান এবং পাণ্ডবগণ সহ পিতামহ ভীষ্মদেবের নিকটে যাচ্ছেন, তাহলে সেখানে হরিকথাই হবে, তত্ত্বকথাই হবে, তারা সকলে গিয়ে সেই রণাঙ্গনে গিয়ে উপস্থিত হলেন। অর্জুন আদি সকলে এক এক করে পরিচয় দিয়ে তার সম্মুখে গেলেন। অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমার সেই মাধব কোথায়? মাধব সামনে এলেন, কৃষ্ণ সামনে এসে হাত দুটো ধরে, তিনি তো একেবারে স্বরে সাইত, ভগবান সেই ভীষ্মদেবের শরীর স্পর্শ করে বলছেন, পিতামহ, এই তো আমি আপনার সম্মুখে। বলছেন, ওহো গোবিন্দ, তুমি এসেছো, তুমি কত কৃপালু, কত দয়ালু, যে তুমি জানতে পেরেছো যে আজ আমি চলে যাব, তাই আমার মনের বাঞ্ছা পরিপূর্ণ করার জন্য তুমি আমাকে দর্শন দিয়েছো। ভীষ্মদেবের অত যন্ত্রণা, অত জ্বালা, সেই ভগবানকে দেখে আর ভগবানের কর স্পর্শে তার সমস্ত যন্ত্রণা তৎক্ষণাৎ দূরীভূত হয়ে গেল। এবারে তিনি বিভিন্ন কথা বলতে আরম্ভ করলেন, যুধিষ্ঠির মহারাজকে লক্ষ্য করে বলছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ এই ভীষ্মদেবের মধ্য থেকে তিনিই বলছেন ভগবান। তিনি যুধিষ্ঠিরকে মানে এই চতুর্বর্ণের যে ধর্মের কথা তা বর্ণন করলেন, এবং চতুর্বর্ণের কী কী করণীয় তা বর্ণনা করলেন, ঋষিগণের কী করণীয় তা বর্ণনা করলেন, বৈরাগীদের কী করণীয় তা বর্ণনা করলেন, স্ত্রী ধর্মের কথা বর্ণনা করলেন, এবং বিভিন্ন শাস্ত্র আদি বর্ণনা করলেন। এবারে তিনি স্তব স্তুতি আরম্ভ করলেন, অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কি আমার এই প্রভুকে চেনো? অর্জুন বলছে, চিনব না, এ তো আমার মামা বসুদেবের পুত্র, আমার মিত্র, আমার ভ্রাতা, আমার গুরু, এ তো সেই কেশব। বলছে, না গো, না, তোমরা যথাযথ রূপে তাকে চিনতে পারোনি, তিনি সাধারণ কেউ নন। তিনি পরিচয় করালেন অনেক বিস্তারিতভাবে। এবার তিনি স্তব স্তুতি আরম্ভ করলেন, হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, বিভিন্নভাবে মানে সম্বোধন করে, স্তব স্তুতি করে বলছেন, সেই যে যুদ্ধক্ষেত্রে তুমি সমস্ত যোদ্ধাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাদের আয়ুকে হরণ করেছিলে, হে পরমেশ্বর, সেই আমি তোমার শরণাপন্ন। হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, তুমি সমস্ত আরতিদের শরণদাতা, আমি সেই তোমারই শরণাপন্ন। হে গোবিন্দ, হে মাধব, হে পরমেষ্ঠিন, তুমি সেই সমস্ত ব্রজ রমণীগণের মানে যেভাবে তারা তোমার প্রতি আত্মসমর্পণ করেছিল, আমার কোনো সামর্থ্য নেই, তথাপি আমি তোমার শরণাপন্ন। হে গোবিন্দ, আজ অন্তিমকালে এই উত্তরায়ণকালে যথাসময়ে তুমি আমাকে আমার মনোবাঞ্ছা পরিপূর্ণ করার জন্য মৃত্যুর সময়ে আমি তোমাকে আমার সম্মুখে দেখতে চেয়েছিলাম, তাই তুমি আমাকে দর্শন দিয়েছো, আমি তোমার শরণাপন্ন। অতি সুন্দর সুন্দরভাবে প্রভুকে স্তব স্তুতি করছেন। আর ভীষ্মদেব অশ্রু বিসর্জন করতে করতে প্রভুকে সম্মুখে দেখতে দেখতে প্রভুর স্বরূপ চিন্তন করতে করতে ধীরে ধীরে তার চক্ষু দুটি মুদ্রিত হয়ে আসলো এবং তিনি শরীর ত্যাগ করলেন। বলল ভীষ্মদেব কি যায়। এই ভীষ্মদেবের মৃত্যু আর হরিদাস ঠাকুরের মৃত্যু, এখানে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন আর হরিদাস ঠাকুরের মৃত্যুর সময় সেই পুরী ধামে সেখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার ইচ্ছা পূরণ করার জন্য তার সম্মুখে ঠিক এমনভাবেই ছিলেন, আর দেখতে দেখতে তিনিও প্রাণ ত্যাগ করেছিলেন। বল হরিদাস ঠাকুর মহারাজ কি জয়। এবারে ভীষ্মদেবের অন্ত্যেষ্টি ক্রিয়াদি সুসম্পন্ন করালেন ভগবান নিজে থেকে, আর সমস্ত মুনি ঋষিগণ সেই সমস্ত তত্ত্বমূলক কথা শুনে আপন আপন আশ্রমে প্রস্থান করলেন। এবারে ভগবান বিদায় নিলেন দ্বারকায় যাওয়ার জন্য। ভগবান যখন যাবেন তিনি প্রথমে স্নান আদি করলেন, করার পরে সুন্দরভাবে সকল ব্রাহ্মণদের গাভী বস্ত্র অলঙ্কার আদি প্রদান করলেন, তারপরে নিজের রথকে একবার প্রদক্ষিণ করে নিজ রথে উপবিষ্ট হয়ে তিনি এবার চললেন দ্বারকার পথে। পথে যেতে যেতে দ্বারকা তো বহুদূর, যে সমস্ত দেশ পড়েছিল সমস্ত রাজন্যবর্গ প্রভুকে অনেক উপায়ন স্বরূপ বহু কিছু প্রদান করলেন। তারপরে তিনি ধীরে ধীরে দ্বারকা প্রদেশের দিকে যখন সীমানায় গিয়েছেন তার সেই পাঞ্চজন নামক শঙ্খ বাদন করলেন, সকলে একেবারে ব্যস্ত হয়ে উঠলেন যে আমাদের প্রভু এসেছেন, আমাদের দ্বারকাধীশ এসেছেন। সমস্ত ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে তাকে স্বাগত করলেন এবং সমস্ত রাস্তা পুষ্পে পরিপূর্ণ করে রেখেছিল, তার উপর দিয়ে প্রভু প্রবেশ করছেন, সমস্ত নারীগণ প্রভুর উপরে পুষ্প বর্ষণ করছেন। তারপরে তিনি দ্বারকা মধ্যে প্রবিষ্ট হলেন এবং মহারাজ উগ্রসেনকে গিয়ে দণ্ডবাদ প্রণাম করলেন, পিতামাতা বসুদেব দেবকীকে প্রণাম করলেন, তাদের আজ্ঞা নিয়ে এবার তিনি রোহিণী দেবীর কক্ষে আদিতে প্রবেশ করলেন, ভগবান চলে গেলেন। এবারে যথাসময়ে পরীক্ষিতের জন্ম হয়েছিল, সমস্ত ঋত্বিক ব্রাহ্মণগণ প্রভুর মানে এই পরীক্ষিতের নামকরণ করা আরম্ভ করলেন। সকলে বললেন যে এর নাম, এই বালকের নাম তার কুণ্ডলী অনুযায়ী বিষ্ণু রাত বা বিষ্ণু দত্ত, কিন্তু লোকে এই বালককে পরীক্ষিত রূপেই মানে বিশেষভাবে জানবে। পরীক্ষিত কেন নাম হলো, পরীক্ষিত এই জন্যই নাম হলো, টিকাকারগণ বলছেন যে এই পরীক্ষিত মাতৃগর্ভে থেকে মানে মনুষ্যের অবয়ব বিশিষ্ট সেই ভগবান শ্রী নারায়ণকে তার মাতৃগর্ভ মধ্যে প্রদর্শন করেছিলেন। শ্রী চতুর হস্ত বিশিষ্ট, চারটি হাত ছিল এবং তিনি যখনই ভূমিষ্ঠ হলেন কথাবার্তা বলতে পারতেন না, তখন থেকেই কি মনে করতেন যে এই বোধহয় আমাকে যিনি মাতৃগর্ভে রক্ষা করেছিলেন তিনিই নাকি, ইনিই কি সেই পুরুষ, ইনিই কি সেই ব্যক্তি, এই যে পরীক্ষা মানে পরীক্ষণ করত, এই জন্য তার এক নাম হবে পরীক্ষিত। ইনি সাক্ষাৎ রাজা রন্তিদেবের মতন ধৈর্যশালী, সাক্ষাৎ দ্বিতীয় পাণ্ডুর ন্যায় পরাক্রমশালী, তার প্রভাব তার বৈভব একবারে ত্রিজগতে একবারে বিস্তারিত হবে, সকলেই তাকে জানবে, সকলেই তাকে চিনবে। এই বালক সে পরম প্রতাপী হবে এবং পরম ধার্মিক হবে এবং অন্তিম সময়ে সে যে ঋষি শাপাগ্রস্ত হবে এবং তিনি যে এই ভাগবত কথা শ্রবণ করলেন তা করবেন, সে কথাও সেই সমস্ত তেজস্বী মুনি ঋষিবৃন্দ বর্ণন করে শ্রবণ করালেন। অতএব অদ্যকার দিনের পাঠের নিয়ম অনুযায়ী আমরা এখানে এই দ্বাদশটি অধ্যায় সুসম্পন্ন করলাম। আবার আমরা আগামী দিন ঠিক এর পরবর্তী অংশ মানে আবার দ্বাদশটি অধ্যায় শ্রীমান মহাপ্রভু এবং আপনাদের আশীর্বাদ থাকলে আমরা পুনরায় তা আস্বাদন করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম।
জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয় শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় বল সিদ্ধ বাবা কি জয় বল রঘুনাথ দাস গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয় পরম পূজ্য শ্রী বিষ্ণুদাস বাবাজি মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।